ওই দিন প্রচণ্ড গরম, যে দিনের কথা আমি এখন বলছি, যার ঘটনা আমি বলছি তার নাম আমির হোসেন। তো তিনি ঢাকা থেকে রওনা দেন, এমন একটা সময় তিনি রওনা দেন লঞ্চে করে। ওই সময়ে অনেক সময় লাগত এই বরিশালের মতো এলাকাগুলোতে অথবা নোয়াখালী অথবা চাঁদপুর এই সমস্ত এলাকাতে পৌঁছাতে। কোনো কোনো সময় সকালে রওনা দিয়ে একেবারে বিকাল কোনো সময় সন্ধ্যার পরেও ওই লোকেরা যে সেখানে পৌঁছাতো, কারণ তখন মানে নদীবন্দরগুলোতে থামার আগেও অনেক সময় করে কি, এই যে জাহাজ বা লঞ্চ অন্যান্য ঘাটে থামে, যে সমস্ত ঘাটে দেখা গেল যে ওই এলাকার চারজন পাঁচজন লোক রয়েছে তাদেরকে নামিয়ে দিত, এই সমস্ত কারণে দেরি হতো। তো এর আগে একজন আমির হোসেনের ঘটনা শেয়ার করেছি, এটা আবার সেই আমির হোসেন না, সেটা বলে রাখলাম। তো আমির হোসেন ওই নৌক মানে লঞ্চে উঠলেন, তার আসলে অনেকদিন পরে তিনি গ্রামের বাড়িতে যাচ্ছেন, কিন্তু সেই যে প্রচণ্ড গরম, তো যেই সময় মেঘনার কাছাকাছি তিনি পৌঁছালেন, ওই সময় মাঝ নদীতে না তুফানের মতো একটা অবস্থা তৈরি হলো, এবং যখন এরকম অবস্থা তৈরি হয় এক ধরনের আতঙ্ক শুরু হয়ে যায়, এবং ওই সময় মারাত্মকভাবে বাংলাদেশে নৌ দুর্ঘটনা হতো, মারাত্মকভাবে খুবই ভয়াবহ। এক একটা নৌ দুর্ঘটনায় কয়েকশো মানুষ মারা যেত, দেখা যেত যে যে কয়জন লঞ্চের আছে হয়তো কোনো কোনো সময় ম্যাক্সিমাম লোকই মারা যেত, এরকম বহু দুর্ঘটনার খবর আমরা জানি। তো যখন ওই ঝড়ের মতো অবস্থা তৈরি হলো, তিনি নিজে নিজে দেখতে পান যে নদীর ভিতরে মানে অস্বাভাবিকভাবে দুটা পাক, মানে নদীর ভেতরে যদি কোথাও পাক তৈরি হয়, মানে পানি ঘুরতে 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 একটা যে অবস্থা তৈরি হয় এটাকে পাক বলে অনেকে, তো একটা হতে পারে, কিন্তু তার নজরে দুইটা পড়ে, এবং ধীরে 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 না বাতাসের গতি বাড়ছে, পানির পাকটা কিন্তু অবাক করছিল তাকে নিজেও, এবং আশেপাশের লোকজন বলা বলে করছিল যে পানির পাক পানির পাক। ভয় তো লাগে, কিন্তু সেই লঞ্চ ওই নদীর ওই অংশগুলো থেকে খুব তাড়াতাড়ি সাইডে চাপতে শুরু করে, যার কারণে তাদের উপর কোনো বিপদ যায়নি, এবং আল্লাহর অশেষ রহমতে ঝড়টাও আসেনি, মানে যে অবস্থা তৈরি হয়েছিল সেটা আবার মিলে গিয়েছিল। কিন্তু মিলে গেলেও তিনি যে ঘাটে নামবেন, ওই ঘাটে এসে পৌঁছানোর আগে টিপ 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 বৃষ্টি শুরু হয়, এবং ওই টিপ টিপ বৃষ্টি যখন তিনি ঘাটে নামবেন, ওই সময় পুরো আকাশ পুরো কালো হয়ে যায়, কালো হয়ে যেরকম ঝড় শুরু হয় না ওরকম ঝড় শুরু। তো তিনি নেমে গেছেন যে জায়গাটা, যে যে ঘাটে তিনি নেমে গেছেন, এই ঘাটে মোটামুটি আরো দুটো তিনটা লঞ্চ রয়েছে, তো তিনি খুব ভালোভাবে নামলেন সেফলি, এখন এই বৃষ্টির ভিতরে বেরোতে পারছেন না। কিন্তু উনি যদি হাঁটা শুরু করেন, আনুমানিক 14 কিলোমিটার ভেতরে ওনার বাড়ি, এখন এটা 14 কিলোমিটার না 14 মাইল এটা আমার মনে নেই, কিন্তু ওনাদের পক্ষে হাঁটা কিন্তু কঠিন না, এবং সব তো চিনেন তিনি। তো তিনি রওনা হলেন, একটা জায়গা ছিল, নাম হচ্ছে কালীগঞ্জ বা কোনো কিছু, তো তিনি সেই জায়গাটা পার হচ্ছেন, তখন রাতের রাত হয়ে গেছে পুরোপুরি। তো যখন কালীগঞ্জ পার হচ্ছেন, যে ঝিরি ঝিরি বৃষ্টিটা ছিল তুফানের মতো অবস্থা হয়ে পরে আবার বৃষ্টিটা কেটে গিয়েছিল, সেই বৃষ্টির আবার ফেরত এসছে, এখন বৃষ্টি ফেরত এসে তিনি তাড়াতে পারবেন না কোথাও। এখন কালীগঞ্জের যে রাস্তা দিয়ে তিনি এগিয়ে আসছেন, মানে তার বাড়ির থেকে এগিয়ে যাচ্ছেন, মানে এই রাস্তা থেকে তাকে এখন তিনি যে জায়গায় রয়েছেন সেখান থেকে তাকে পৌঁছতে হবে আরেক জায়গায়, সেখান থেকে বেরিবাদ নামক এক জায়গা আছে বা বেরিবাজার, তারপরে সেখান থেকে একটা পোস্ট অফিস আছে, তারপরে একটা গ্রাম, তারপরে যে তার গ্রাম, বা এরকম একটা দূরত্ব। তো তিনি হেঁটে যেহেতু যাচ্ছেন, বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে, গ্রামের মানুষ তারা এক্সপার্ট রাস্তাঘাটে কিভাবে হাঁটতে, কিন্তু তারপরেও সাথে কিন্তু লাগেজ রয়েছে, একটা ট্রাঙ্ক, সেই পুরাতন আমলের ট্রাঙ্ক, আর হচ্ছে তার সাথে একটা ব্যাগ, বাজারের ব্যাগের মতো একটা ব্যাগ। একটা সময় না পা আর সায় দিচ্ছিল না তার, তিনি এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যে তিনি কালীগঞ্জ পার হয়ে গেছেন, এবং সামনে যেটা সেতু বা ছোট্ট মানে ইয়ার মতো পড়বে, পুল বা কালভার্ট, মানে সেটা নদীর উপরে তৈরি, এর মাঝখানে যে জায়গাটুকু থাকবে বিশাল একটা এলাকা, মানে 1.5 কিলোমিটার বাইরে ওরকম, এই ফাঁকা রাস্তার ভেতরে তিনি, আশপাশে কোথাও মানুষ নেই, কোথাও নেই, তার পাশ দিয়ে কিন্তু নদী, কোন নদী এটা নাম আমার মনে পড়ছে না এখন, তার পাশে যে নদী সেই নদী আবার তার থেকে আনুমানিক 15-20 দূরে, এবং তিনি যে রাস্তা দিয়ে হাঁটছেন নদীর পরে আবার ছোট যে বিলের মতো অবস্থা হয়ে গেছে এখন ছোটখাটো বিল, আবার তিনি যে রাস্তা দিয়ে হাঁটছেন তার ডান পাশে আবার বিশাল বড় বিল, সব মানে ধান চাষ হয়। এখন একটা সময় হয় কি যে প্রচন্ড বৃষ্টিতে তিনি কাহিল হয়ে পড়েন, একটা খেজুর গাছ সম্ভবত সেটার গোড়াতে তিনি একটু বসেন, শুধুমাত্র বসার জন্য, অন্য কোন ইচ্ছা না, নিজের পা টিপছিলেন তিনি যাতে পায়ের ব্যথাটা যাতে একটু কমে আসে, বাড়িতে পৌঁছাতে পারতেন কিন্তু তিনি 2 ঘন্টা বা 2.5 ঘন্টার ভেতরে, কিন্তু বৃষ্টির কারণে পারছেন না। এখন তো তিনি ওই সময়টা খেয়াল করলেন কি তিনি যতটুকু রাস্তা এগিয়ে এসছেন অতটুকু রাস্তা কিন্তু তার আগানোর কথা না, মানে এর চেয়ে বেশি যাওয়ার কথা। আবার মাথার ভিতরে এরকম একটা ভাব তার মনে হলো যে আমি যে রাস্তাটা আসলাম ওই রাস্তাটা কি আবার মানে ঘুরে ফিরে অন্যদিকে গেল নাকি? কেন বলছে কথাটা, উনি নিজে বুঝতে পারছিলেন যে মানে যতক্ষণ তিনি হেঁটেছেন মানুষ বুঝে সময় ততক্ষণে তো তার অনেক দূর থাকার কথা, ইতিমধ্যে কিন্তু তার পোস্ট অফিসের কাছে থাকার কথা, কিন্তু তিনি কেন যেন বুঝতে পারছিলেন না যে মানে দেরি হলো কেন বা কি কারণে, কোথাও তো তিনি বসেন নাই এবং প্রচন্ড হাড় কেঁপটে এই লোক, মানে বসে কোনো কিছু খাওয়া দাওয়ার মতো স্বভাব তার নাই। তো নিজের পা টিপলেন, একটু জোর ফিরে পেলেন নিজের পায়ে, কিন্তু বৃষ্টি তো শুরু হয়ে গেছে অনেক, আবার হাঁটা শুরু, হেঁটে যাচ্ছেন, তো হেঁটেই যাচ্ছেন, জ্বর আর শেষ হয় না। ওই জানেন তিনি যে তাকে সোজা রাস্তা হাঁটতে হবে, মানে আঁকা বাঁকা হলেও একটাই রাস্তা, এখন রাস্তা ফুরোয় না, হেঁটেছেন কিন্তু অনেকক্ষণ, আরো অবাক হলেন যে ওই যে পথ ভুলানো যেভাবে রাস্তাগুলো পথ ভুলিয়ে একই রাস্তা বারবার ঘোরায়, উনিও নিজেকে আবার একই রাস্তা পেলেন, একেবারে একই রাস্তায়। এবং উনি এটাও চিনতে পারলেন যে রাস্তাটা ঠিক ওই রকম যেই রাস্তাটাতে কিছুক্ষণ আগে তিনি পার হয়ে গেছেন, হয়তো 1 ঘন্টার উপরে হবে, এবং ওই গাছ ওই খেজুর গাছটা দেখা যায় একেবারে একই রকম দেখতে, যেই খেজুর গাছে গোড়াতে তিনি বসে নিজের পা একটু টিপে নিজের অসার পাকে একটু ঠিক করার চেষ্টা করছিলেন। তো এটা দেখার পরে না ভয় কিন্তু পান নাই, ভয় আসে না, গ্রামের মানুষের ভয় নেই এরকম কোনো কিছু দেখলে, কিন্তু ঠিক রাস্তায় আছেন কিনা সেটা তিনি মাপচোপ করবেন কিভাবে? ইনি কিন্তু আর যেমন তেমন লোক না, ইনি যে মানে এই আমির হোসেন ইনি কিন্তু নজরবন্দি মানে এরকম কোনো কিছু জানেন, মানে যেটা হচ্ছে নজরবন্দির কোনো কিছু। তো তিনি নিজের নিজে মানে তিনি কি নজরবন্দি কিনা এবার সেইটা পরীক্ষা করতে লাগলেন তিনি নিজে। তো সেটা পরীক্ষা তিনি কিভাবে করলেন দেখুন, ওনার পরীক্ষার ধরনটা আমি তোকে বলি। আমরা মাটিতে ঘর একে এক ধরনের খেলা খেলি না, 3টা গুটির, উনি এরকম 3টা গুটির একটা ঘর আঁকলেন। এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব, দেখুন খোলা খোলা প্রান্তরে গ্রামে খোলা প্রান্তরে যদি আকাশ পুরোপুরি কালো না হয় ওই দিন, ওই বৃষ্টি হলেও একটু হলেও বোঝা যায়, অত বেশি বুঝতে পারবে না কেউ, আর অন্ধকারে চোখ শুয়ে গেলে সব বোঝা যায়। তো তিনি তো অন্ধকারে হাঁটছেন, এখন তিনি সেই তিন গুটি সেই ঘরটা আঁকলেন, আঁকার পরে তিনি মন্ত্র পড়তে লাগলেন। এখন এইখানে ওনার হিসাবটা কি যে তিন যে চাল চালছেন নিজের আঙ্গুল দিয়ে, মানে নিজের আঙ্গুল দিয়ে তিনি অদৃশ্যভাবে 3 গুটি চালছেন, তার এই 3 গুটি চালা 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7 ডাইম মানে 7 বার অ্যাটেম্পটে যে কোনো এক জায়গায় ওনার ইনভিনসিবল 3 গুটিটা মিলতে হবে, ক্রসে অথবা লম্বা অথবা পাশে অথবা আবার ক্রসে অথবা নিচে অথবা উপরে অথবা সাইডে, তো 7 চালে সেটা হবে, কারণ উনি ওনার নিজের মন মতো খেলছেন। তো মন্ত্র পড়তে পড়তে তিনি যখন 7 চাল দিলেন দেখলেন যে মিলে নাই, ওনার মিলটা ছিল কিরকম, ওনার সাইডে 1 গুটি, ওই সাইড বরাবর উপরে তার 2 দাগ ছিল, সেই দাগে কোনো গুটি ছিল না, মাঝখানে পয়েন্ট একটা গুটি ছিল আর একটা ছিল যে সাইডের ঠিক মাঝখানে যে পয়েন্ট সেই পয়েন্টের নিচের দিকে, এইভাবে ওনার গুটিটা আটকে গেল, মানে ওনার 7 চাল কমপ্লিট হয়নি, 7 চালে 3টা গুটি 1 লাইন বরাবর হয়নি। উনি এটা মন্ত্র পড়তে পড়তে করেছিলেন, এটা ওনার মন্ত্র মানে কি কলা কৌশল সেটা তিনি ভালো জানেন, কিন্তু তিনি কিন্তু নজরবন্দি, এটা তিনি প্রমাণ পেয়ে গেছেন। এখন নজরবন্দি হলেও তিনি কিন্তু নজরবন্দির প্রভাব কাটাতে জানেন না, কিন্তু তিনি আরো দু একটা মন্ত্র জানেন, যে মন্ত্রগুলো মূলত অনেক সময় হয় কি, তারা হাওয়া অথবা আলগা সবজিতে লাগে, এই মন্ত্রগুলো তারা গ্রামে ব্যবহার করেন। তো ব্যবহার করে যার উপরে আলগা আসর অথবা বাতাস লেগেছে তাকে একটু ঝাড়ফুঁক করেন, তারা অনেক সময় এই মন্ত্রগুলো পড়তে পড়তে তারা ঝাড়ুপিটাও করেন। তো এই যে যখন তার মাথার মধ্যে এই ঝাড়ুপিটার কথাটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা সিনারিও মনে পড়লো তার, ঠিক সেই সময় তিনি দূর থেকে একটা নাকি কণ্ঠে পিচাশি কণ্ঠে তিনি একটা হাসি শুনতে পান, আর তাকে উদ্দেশ্য করে সে দূর থেকে বললো, কে জানি এরে মনে পড়েছে নাকি, মনে পড়েছে, কথাটা ছিল এরকম। তখন ও যে বললাম তিনি ঝাড়ুর কথা তার মনে পড়েছিল, ওই সময় তার একটা কথা মাথা মধ্যে ট্রিগার করে গিয়েছিল, ওই এক্সাক্ট মোমেন্টে দূর থেকে ওই চিৎকারটা শুনলেন তিনি। তখন তার কেন জানি মনে হলো যে এটা কি তাহলে ওই দিনের ওই আলকা বাতাস কিনা, মানে একদিনের কোন একটা ঘটনা ঘটেছিল, এটা কি সেই আলগা বাতাস কিনা। তো এটা যখন তিনি চিন্তা করলেন তখন এদিক ওদিক তাকালেন, কয়েক সেকেন্ড পরে কিন্তু একটা উত্তর এলো যে হা হা আমি আমি, তুই যার কথা ভাবছিস আমি, কথাটা এইভাবে আসে না, কিন্তু কথাটা ওই নাকি পিচাশি কণ্ঠে, তো শরীরে তো একটু ঝাঁকি দিবে, কিন্তু তিনি কিন্তু আবার এটাও জানে না যে নিজের শরীর কিভাবে বন্ধ করতে হয়। তো যখন এই কথা ভাবছেন তিনি ঠিক ওই সময় ওই দূর থেকে চিৎকার করে বলে, সেদিন মনে ছিল না, সেদিন মনে ছিল না যখন আমি বারবার বলছিলাম যে আমরা মারিস না মারিস না মারিস না, ঝাড়াতে আমাকে পিটাইছিলেন, মনে ছিল না সেদিন, মনে ছিল না, কসম করেছিলাম যে তোরা যেদিন যে জায়গা পাবো সেইদিন সেই জায়গা তোরা দাবুত দিয়ে ধরবো, আজকে তো তোরা আমি পায়ে গেছি। এখন যখন এই কথাগুলো তিনি শুনলেন, এই কথাগুলো একবার ডানে একবার বামে আরেকবার এমনকি পায়ের নিচ থেকে পর্যন্ত আসছিল, তো যখন পায়ের নিচের দিকে তাকালেন কেন জানি মনে হলো যে কি জানি এখান থেকে মুভ করে গেছে মাত্রই, আবারও নাকি কণ্ঠে ওই পিচাশি টাইপের শব্দ, বিশ্রী একটা হাসি। আমির হোসেন এইখানে কেন জানি স্টিফ হয়ে যান, মানে তিনি কি করবেন সেটা বুঝে উঠতে পারছিলেন না, তার কিন্তু অত আহামরি মন্ত্রশক্তি নেই, বা যেটাই হোক তিনি এখন কি ব্যবহার করবেন, তিনি আবারও ব্যবহার করতে পারেন না, হয়তো পরীক্ষা করতে পারেন যে আমার কি নজরবন্দিটা কি কেটে গেল কিনা বা অন্য কোনো কিছু, কিন্তু সেই সময়ে এই যে নজরবন্দি এলো কিনা বা অন্য কোনো কিছু, এই যে কয়েক রকমের কথাবার্তা তিনি চিন্তা করছেন, তখন আবার তার মাথার ভিতরে ট্রিগার করে, আর ও তো আমাকে মন ভুলেও রাখছে, আমাকে মন ভুলেও রাখছে, এই জন্য আমি ঠিক করতে পারতেছি না যে কোন কাজ করব কোন কাজ করব না। তো ওই সময় পেছনের দিক থেকে একটা বাচ্চার ডাক আসে, এ করা খাবার দিবি এমারে, এভাবে ডাক দেয় বাচ্চাটা। যখন বাচ্চার কণ্ঠ এরকম সে শুনলো যে এ কটা খাবার দিবি আমাকে, তো পেছনে দিয়ে ঘুরে তাকায়, তাকানোর পরে দেখা যায় মানে টাক মাথার ছেলে দাঁড়ানো, টাক মাথার ছেলে দাঁড়ানো, কিন্তু সাদা একটা ধুতি পরা, ধুতিটা কিন্তু ওই সনাতনী ধর্ম মানে সনাতনী সিস্টেমে পরা বা ওই স্টাইলে পরা, কিন্তু টাক মাথা। তো সে হাত বাড়িয়ে আবারও বললো খানাটা দিবি আমারে, খানা কোথায়, তার ব্যাগে খাবার ছিল ওই শুকনা জাতীয় খাবার, ওই খাবার খোঁজার জন্য সে চেষ্টা করছে। এখন ওই খাবার যে দিবে এই আমির হোসেন কিন্তু যে বললাম তিনি কোনো কারণে মন ভোলাও হয়ে গিয়েছেন এবং নজরবন্দির ভিতর পড়েছেন, তো দুইটা জিনিসের মধ্যে পড়ার কারণে তিনি ডিসাইডও করতে পারছেন না তিনি করবেন কি। তো ওই সময় ওই ছেলেটা তার কাছে আসে, আসার পরে তার দাঁত দুটো দেখায়, আমাদের সাধারণ যদি দুটো দাঁত ঠোঁট একটু ফাঁক করলে দেখা যাবে উপরে পাটির, ওইরকমই সাধারণ দাঁত দেখায়, দাঁত দেখায় কিন্তু ঠিকই তার আঙ্গুল দিয়ে বুড়া আঙ্গুল দিয়ে সে ওই দাঁতটা টান দিয়ে ছোটায় ছুটিয়ে আমির হোসেনের হাতের উপরে রাখে, আমির হোসেনের হাত ধরে সে হাত উঁচু করে সে হাতের উপরে রাখে, রেখে দিয়ে একটা হাসি দেয় ফোকলা দাঁতের হাসি, কিন্তু যখন ওই ফোকলা দাঁতের হাসিটা সে দেখে না আমির হোসেন, উনি দেখে যে ওই ফোকলা দাঁতের যে ফোকলা জায়গাটা ওইখান থেকে একটা জিব্বা বেরিয়ে আসছে, একটা জিব্বা লিকলিকে জিব্বা। তখন ভয় দেখানোর মতো করে কেউ হয় একটা চিৎকার দিল। তো ওই চিৎকারে যখন নিজের সজাগটা একটু ফেরত পান, তো তিনি দৌড় দেন এবং দৌড় দিতেই পরে যান পিছলা অবস্থা চারপাশে। তো তিনি যখন পিছলে পড়ে যান, সেই সময় অসংখ্য ছোট ছোট হাত পা ওনার পিঠের উপরে দাপাদাপি করতে শুরু করে, যেটা ছোট ছোট বাচ্চারা তার পিঠের উপরে উঠে লাফাচ্ছে। এবং অদ্ভুত রকমের বাচ্চাদের যেরকম হাসি না, মানে এরকম অদ্ভুত রকম সব হাসি, এই হাসিগুলো চলছে, এই সবকিছু চলছে। এই অবস্থাতে তার আর কোনো খেয়াল নেই, শুধু এটুকু খেয়াল আছে যে তার পিঠের উপরে লোকজন পারাপাড়ি করছে। তো যখন হুঁশ আসে, স্বাভাবিক ভাবে মানুষের ডাকে, একেবারে কড়া রোদ। এই অবস্থাতে বলেছিলাম না, তিনি যখন রওনা দেন প্রচন্ড গরম, সে সময় কিন্তু ওই দিন রাতে আসলে তুফান হয়েছিল, এবং তুফানের আগে অনেক সময় ঝিরঝির বৃষ্টি হয়, তুফান হয়ে পরে অনেকক্ষণ ঝিরঝির বৃষ্টি হয়, ঠিক এরকম একটা পরিবেশ। ওই পরিবেশেই তিনি ধরা খান। কেন ধরা খান, কারণটা বলি। তিনি যেহেতু যে বললাম যে মন্ত্র বা এই সমস্ত জিনিস তিনি ব্যবহার করতেন, মানে তিনি জানতেন না, ঝাড়ফুঁক দিতেন অনেক সময়। কেন ঝাড়ফুঁক দিতেন, যে যেই এলাকাতে তিনি যাচ্ছেন বা যে এলাকাটা তার নিজের বাড়ি, বাইরের লোক এসে ওই এলাকায় কাজ করতো, অনেক সময় হতো কি বাইরের লোকদের হাওয়া অথবা আলগা জিনিসে ধরতো দুপুরবেলায়। বেশি দুপুরবেলা খাওয়ার পর পরে কোনো না কোনো নারী কর্মীকে অথবা কোনো না কোনো মানে মানে পুরুষকর্মীকে, মানে একদম জোয়ান পুরুষকর্মীকে এই সমস্ত বাতাস অথবা আলগা জিনিসে ধরতো। তো তখন তারা মানে ঝাড়ত তাদের সিস্টেমে, মানে তাদের মন্ত্র দিয়ে। তো তিনি তো দুই একটা জিনিস শিখেছেন, সেই দুই একটা জিনিস দিয়ে মানে এইবারে তিনি ঢাকায় ফেরত আসার আগে, মানে ঢাকা থেকে এখানে ফেরত আসার আগে, এখান থেকে যখন ঢাকায় ফেরত যান, ঠিক ওই সময় মানে এখানে থাকা অবস্থাতেই তিনি একজনকে ঝাড়ফুঁক করেছিলেন, এবং ঝাড়ফুঁকের সময় তিনি কিন্তু ঝাঁটার ব্যবহার করেছিলেন। তো যখন ঝাঁটা দিয়ে পেটানো হচ্ছিল, তখন সেই সেই এনটিটি, সে যেই হোক, সে বারবার বলছিল যে তুই যে এই কাজটা করলি, তোকে কিন্তু আমি যেইখানে পাবো, যখন পাবো, একা যখনই পাবো, তোকে কিন্তু আমি দেখে নিব। সে তখন একটা প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখে, এবং আলটিমেটলি ওই প্রচ্ছন্ন হুমকিটাই সম্ভবত ওই দিন রাত্রে অ্যাপ্লাই করে। এই ঘটনাটি এখানে শেষ। এবং কেমন লাগলো এই ঘটনা, আমরা অনেকে বলি না যে কেমন লাগে এই ঘটনাটা, আপনারা কমেন্টে লিখে জানাবেন, আপনাদের অনুভূতি জানাবেন। কিন্তু আমি যদি বিশ্বাস করি, আমি যদি জিজ্ঞেস করি কাউকে যে কেমন লাগলো, এর সঠিক উত্তর হবে একটাই, আমি অভিজ্ঞতা ফেস করিনি, এই জন্য আমি জানি না কেমন লাগে। এটাই হতে পারে উত্তর, এবারে উত্তর হতে পারে না। তো আজকে আমি এখন যে সময় আপনাদের সাথে কথা বলছি, আমার জিভ ভার হয়ে আছে, এই জন্য মনে হতে পারে যে আমি তোতলাতে পারি, বা দুই একটা কেন অনেকগুলো শব্দ উচ্চারণ হয়তো আমার দ্বারা ভুল হতে পারে, কারণ আমার জিভ প্রচণ্ড ভার। এখন আমি যখন কথা বলছি আপনাদের সাথে, আমার কেন জানি মনে হচ্ছে যে আমার জিভের সামনের অংশটুকু নাই, যেটা আমি ফিল করতে পারছি সেটা হচ্ছে আমার জিভের মাঝখানের অংশ, যেটা আমার মনে হয় এই মুহূর্তে আমার দাঁতের সামনে, মানে জিভের আগার বদলে। এই জন্য আর কি আমার তুতলানোর স্বভাব দেখা দিতে পারে যে কোনো সময়, আবার মনে হতে পারে যে আমি একটু দুই চারটা শব্দ এলোমেলোভাবে বলছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে চাই, এখন আমি আপনাদেরকে যার ঘটনা শোনাব, গত পর্ব শেষ করতে পারিনি এই ঘটনাটা, বগামাছির একটা ঘটনা বাকি আছে তখনও। এরপরে আমি আপনাদেরকে একজন মেরিন ইঞ্জিনিয়ারের ঘটনা শোনাব, তার কাছে দুটি ঘটনা, একটা তার নিজের, এরপরেরটা তিনি তার নিজের চিকিৎসা চলাকালীন সময়ে শুনেছিলেন। পন্টিয়াক, শুনেছেন না পন্টিয়ানাকের কথা? আমার মনে হয় না এমন কেউ বাকি নেই যে যারা এই এনটিটির ব্যাপারে শুনেনি। তো যে মেরিন ইঞ্জিনিয়ারের ঘটনা শেয়ার করবো, এই বগামাছের এই ঘটনা পরে, সেই ঘটনার পর, মানে তার নিজের অভিজ্ঞতার পরে সে যে ঘটনাটা শুনেছে পন্টিয়ানাক নিয়ে, সেটি থাকবে আজকে পর্ব শেষ ঘটনা। তো বগামাঝির কথা বলি, তো বগামাঝি তো এখন কিন্তু উঠে এসে বসছিলেন আমার পাশে, তিনি অনেক ধরনের কথাবার্তা বলে পরীক্ষা করার চেষ্টা করলেন। এক পর্যায়ে তিনি বুঝলেন একে পরীক্ষা করে আমার লাভ নেই, তখন তিনি আমাকে আরেকটা ঘটনা শোনালেন। এই ঘটনাটা আরো অল্প কদিন আগে, তো ঘটনা হচ্ছে, তিনি একদিন রাতেবেলা আবার বের হয়েছেন এবং তিনি জাল বিছাচ্ছেন। তখন গরমের সময়, একদম গরম। যখন জাল বিছাচ্ছেন তিনি, সেই সময় তার নৌকায় একজন বসা, সে তার সাথে কথা বলছে। সেই মহিলা আর কি তাকে জিজ্ঞেস করছে, এত জাল এইভাবে কেন দিচ্ছেন? তো বোকা মাঝে উত্তর দেয়, মাছ ধরার লেগে। তারপর মহিলা কোনো কথা বলো না, বোকা মাঝে তার জাল বিছিয়ে যাচ্ছেন সুন্দর মতো করে। তখন বললো সে মহিলা হুট করে আবার একটু পরে, কয়টা মাছ পান দিনে? বোকা মাঝে উত্তর দিল, কোনো কোনো সময় অনেকগুলো পাই, অনেক সময় কিছুই পাই না। তো মহিলা উত্তর দিল, আস্তে আস্তে সবকিছু কমে যাচ্ছে না? তখন বোকা মাঝে উত্তর দেয়, সবকিছুই কমতেছে, ইনসানিয়তও কমে, ইমানদারিও কমে, সবই কমে, খালি শয়তানি কমে না। মহিলা আবার কোনো উত্তর দেয় না। তো তিনি নৌকাটা তার যতটুকু এরিয়া পর্যন্ত বাকি রয়েছে জাল বিছানো, ততটুকু তিনি বিছালেন। তো এবার তিনি করলেন কি, নিজের নৌকাটা ঘুরিয়ে নিলেন। নৌকা ঘুরিয়ে নিয়ে তিনি যখন নিজের ওই মানে যেই জায়গায় তিনি থাকতেন সেই দিকে যখন নিয়ে যাবেন, ঠিক সেই সময় তা খেলো লারে মহিলা। তো তিনি মহিলার দিকে উদ্দেশ্য করে বললো যে, কোন ঘাটে জানি নামবেন আপনি? তো মহিলা তখন বললো যে ওইদিকে। তখন সেই নৌকাটা বাইতে থাকলো। সে মহিলা তাকে অনেক কথা বলছে যে তার সন্তান কিরকম, তার স্বামী কিরকম, তার মা কেমন, তার বাবা কেমন, সবার কথা বলছে। আর বইটা বাইতে 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 বোকা মাঝি সব শুনে। বোকা মাঝি সামনে যায় আর একটু পরপর জিজ্ঞেস করে, আর কত দূর? মহিলা বলে, ওই যে ওই দিকে, ওই যে ওই দিকে। তো মহিলা শুধু ওই যে ওই দিকেই বলে। এখন বোকা মাঝি শুধু নৌকা বায়, মাঝখান বরাবর নাই কিন্তু সাইড বরাবর। তো তিনি নৌকে বেয়ে বেয়ে যাচ্ছেন কোন দিকে, আমরা এখন যেদিকে বসা এর একটু সামনেই বাঘ, বাঘ হয়ে নদীটা বাম দিকে ঘুরেছে, বাঘ হয়ে আর কি। তো সেই দিকে আর কি তিনি এগোচ্ছেন, এখন অনেক দূর যাচ্ছেন। মহিলা নিজের মন মতো কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। আর বোকা মাঝি শুধু একটা জিনিসই চিন্তা করছে, ইনসানিয়াত মরে গেল আর বাকি নাই। ওই সময় তার নজর আসে যে মহিলার পেট থেকে না অদ্ভুত ভাবে পানি ছিটকে বেরিয়ে আসছে। অনেকটা সি সেকশন করার সময় যারা এখানে উপস্থিত থাকে তারা হয়তো বলতে পারবে যে সি সেকশন করার সময় থলি কেটে যখন বাচ্চাকে বের করে নিয়ে আসা হয়, ওই সময় কিন্তু থলিতে যখন তার টান মানে সার্জিক্যাল নাইফ টান দেয়, পানি ছিটকে বেরিয়ে আসে না, ওইভাবে পানি ছিটকে বেরিয়ে আসে। এবং ওই অবস্থাতেই পেট কেটে যাওয়ার কারণে ভেতর থেকে একটা বাচ্চা বডি একেবারে বেরিয়ে আসে। তো বাচ্চার বডি যখন বেরিয়ে এসে নারী পুরুষ সব বেরিয়ে এসেছে, বাচ্চাটা ছিল এমন একটা পজিশনে যে তার মাথাটা আসলে এক হিসেবে মানে ঠিক জায়গাতেই ছিল, কিন্তু যে রোল হয়ে পড়ার কারণে বাচ্চাটা কোমরের উপরে পড়লো, নিজের কোমরের উপরে পড়লো, তার কোমরটা নৌকার বডি মানে নৌকার মেঝেতে যে পড়লো, সেই সাথে অনেকগুলো নার্ভ একসাথে পড়লো, নারী আর কি যেটাকে বলে। তো ওই সময় হলো কি যে মহিলা সাথে সাথে মানে অবাক হয়ে তাকালো একরকম, মানে কেমন জানি এক মানে কেমন জানি মানে মানুষ হয় না, মানুষ অবাক হয়, মানুষ মানুষ ভাবে যে এটা কি দেখছে, মুট করে এটা কি দেখছে। তো তিনি একবার বাচ্চার দিকে তাকালেন ভয়ঙ্কর ভাবে, তারপরে তিনি বিস্ফোরিত ভাবে তাকালেন বোকা মাছের দিকে, আর বোকা মাছি তাকিয়ে আছে মহিলার দিকে। এই উদ্ভ্রান্ত পরিস্থিতিতে বোকা মাঝি একদম শান্ত, তিনি একদম শান্ত। এদিকে মহিলা সবকিছু হাতড়ানোর চেষ্টা করছেন, অদ্ভুত ভাবে তিনি হাতড়ানোর চেষ্টা করছেন। আর বোকা মাঝিও একবার চেষ্টা করেছিল যে তিনি যে ধরবেন, কিন্তু কি করবেন তিনি সেটা বুঝতে পারছেন না। তিনিও স্টিফ, তিনিও শক্ত, তিনিও আতঙ্কিত। তো তারপর আবার তার খেয়াল হলো যে তাকে নৌকা বেয়ে বেয়ে যেতে হবে। তো তিনি নৌকা বাইছেন, আর ওদিকে মহিলা হাপুস কান্নাকাটি, খুব কান্নাকাটি করছেন তিনি। তিনি তিনি ওই বাচ্চাকে তুলে নিলেন ওই অবস্থাতে, বাচ্চার মুখে কোনো শব্দ নাই, কোনো কিচ্ছু নাই, বাচ্চাকে মানে বোকা মাঝে দেখছেন যে একজন মা তার বাচ্চাকে যেভাবে তার গালের সাথে লাগিয়ে রাখে, তিনি হাপুস কান্না করছেন বাচ্চাটাকে গালের সাথে লাগিয়ে রেখে। একেবারে হাপুস কান্না করতে করতে তিনি অজ্ঞান হয়ে মানুষ যেভাবে পড়ে যায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওই নারী ভুঁড়িগুলোর উপরে, মানে নারী ভুঁড়ি না, ওই নারীর উপরে, ওই পানিগুলোর উপরে এবং ওই রক্তগুলোর উপরে নৌকাটা বেরিয়ে যাচ্ছেন তিনি। তখনও কি জানি এটা ভাসতে দেখছেন তিনি এখন, এবং ওদিক থেকে একটা শব্দও আসছে, কান্নার শব্দ। অন্ধকারের ভেতরে তার যেই হারিকেনটা, আজকে হারিকেনটা নিভানো, কিন্তু নদীর উপরে কোনো কিছু ভাসলে সেটা বোঝা যায়। আর যারা নদীর মানুষ, যাদের অবস্থানই নদীর, তারা নদীর সব কিছুর খবরই জানে। কিন্তু তারপরও বগা মাঝি আস্তেই আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছেন, যেন কোনো এক নিয়তির দিকে তিনি এগিয়ে যাচ্ছেন, যে নিয়তিতে ঘটে যাওয়া ব্যাপারকে তিনি হয়তো এখন সাক্ষী হিসেবে আরেকবার দেখবেন। তার নৌকাটা একেবারে এমন জায়গায়, এবং তিনি নিজে নৌকাটাকে এমনভাবে ঘুরিয়েছেন এখন, তার পিঠের দিকটা কিন্তু সেই অজ্ঞান হয়ে যাওয়া মহিলার সাইড। তো তার নৌকার গোলই নিয়ে তিনি যেদিকে এগিয়ে যাচ্ছেন সেদিকে যে কিছুটা ভাসছে সেটা তিনি দেখতে পাচ্ছেন। কাছে যাবার পরে আরো পরিষ্কার, মহিলা মানুষের লাশ। এই মহিলাই তার নৌকায় বসা এখন। পিছনের দিকে তাকালেন উনি একবার, এখনো অজ্ঞান অবস্থায় মহিলা পড়া। সামনের দিকে তাকালেন, লাশটা তখন ওইখানে, মহিলারই লাশ, যারা তিনি দেখতেছেন এখন অজ্ঞান অবস্থায়। লাশের হালত, লাশের হালত অনেক খারাপ, মানে সেটা বোঝাবে কিভাবে? সে লাশের রং কিরকম, কি অবস্থা, ফুলে তো গিয়েছে, হাঁটুর এক সাইড একদম খুলে গেছে, একদম খুলে গেল, অনেকটা ক্রিমের মতো রং শরীরের এখন, দু এক জায়গা দিয়ে কালো কালো কিছু দেখা যায়, যেই জায়গাগুলো ডুবে নেই ওই জায়গাগুলো কালো কালো হয়ে গেছে। চেহারাটা এখনো পুরোপুরি বোঝা যায়, চেহারা ফুলে ওই ক্রিমের মতো হয়ে গেল, চেহারা বোঝা যায়। একবার তাকানো নিয়ে আবার তাকান নৌকার দিকে, মহিলা তখন অজ্ঞান। তো তিনি আস্তে করে নিজের বইটাটা উঠিয়ে নিজের নৌকায় তিনবার টোকা মারলেন। যেই নিজের নৌকায় তিনি নিজে তিনবার টোকা মারলেন, তার নৌকাটা দুলে উঠল এবং পানিতে কোনো কিছু একটা লাফ দিয়ে পড়ল। ওই লাফে কিন্তু তার নৌকার কোনো ক্ষতি হয়নি, কেউ যে লাফ দিয়ে নদীতে পড়েছে বা পানির ভিতরে লাফ দিয়েছে নৌকাতে সেটা বোঝাই যায়নি, কিন্তু পানিতে শব্দ হলো টুপুস করে। তো তিনি এবার ঘুরে তাকালেন, তার নৌকায় কেউ নাই। তিনি ওই লাশটার দিকে তাকিয়ে বললেন, আমার কিচ্ছু করার নাই, আর আমি কাউকে বলতে পারবো না যে তুমি এই জায়গায়, কিন্তু কালকে দুপুরে আমি এই জায়গায় ঘুরবো, যদি মানুষের নজরে তখনও না আসো আমি মানুষের নজরে তোমার নিয়ে যাব। এটা ছিল বগামিয়ার কথা। তো তিনি ফেরত যান, কারণ তিনি এখন কাউকে ডাকলে পাবেন না। ঠিকই তার ইচ্ছা ছিল যে তিনি দিনের বেলা আসবেন, যদি এখানে লাশ ভাসতে দেখলে যদি খবর পড়ে কারোর। তো তিনি দিনের বেলায় এলেন, নৌকা নিয়ে এলেন, ওদের প্রচন্ড তাপ, নৌকা নিয়ে এলেন কিন্তু লাশ সেখানে নেই। লাশ হয়তো ভেসে ভেসে আরো দূরে গেছে, স্বাভাবিক, নদীতে হালকা স্রোত তো রয়েছে। পরে খবর পান, সেই দিন বিকালেই খবর পান যে নদীর ওইখান থেকে আরো অনেক দূরে এক মহিলার লাশ পাওয়া গেছে। ওই মহিলা, মানে মহিলার লাশ, কিন্তু পানিতে ভেসে থাকার কারণে অবস্থা খুব খারাপ। নিজের মনকে বোঝালেন বগা মাছি যে যাক, অন্তত মাটিতে পাইব এবার। প্রশ্ন আসতে পারে, এই মহিলা তার নৌকায় কি করছিল, মানে সে কে আসলে, মানে কে যে তার নৌকার মধ্যে এখন বসা? এর উত্তর হল, বগা মাঝির নৌকায় এমন এমন লোকজন উঠে, এমন 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 জিনিস উঠে, এমন এমন ম্যাটার উঠে যার কোনো ব্যাখ্যা নাই। এই জন্য তাকে দেখলে মনে হয় পাগল, তাকে দেখলে মনে হয় যে তার কোনো রকম স্ত্রী নাই, কোনো জ্ঞান নাই, কোনো কিছু নাই, এই জন্য সে অনেকটা থাকে পাগলের মতো। আর পাগলকে কেউ খাটায়ও না, কোনো কিছু করেও না। আর পাগল নিজের চোখে যা দেখে তা অন্য কেউ দেখে না। ওই যে মহিলা, ঘটনার শুরুতে তিনি যখন বলছিলেন যে মহিলা তার নামের উপরে ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম সে এত নৌকা উঠেছিল কখন, তো তিনি আমার দিকে তাকালেন। তাকানোর পরে বললেন, অনেক হুঁশিয়ারি কথাবার্তা না, আর তুই অনেক হুঁশিয়ারি কথাবার্তা কন। যাক, ওই মহিলা আমার নৌকা কেন উঠছে আমি তোরে বলি, আমি আমার মাসার মধ্যে ছিলাম, ওইখান থেকে একটা ডাক ভেসে আসে, আমারই নাম নিয়ে ডাক দেয়। আমি বাইরে বাইরে দেখি সে মহিলা বসা, সে যে মানুষ না সেটা আমি বুঝতেই পারছি। নৌকার মধ্যে এমন ভাবে বসে আছে যে জায়গাটা মানুষ বসে থাকতে পারবে না, সে নৌকার ওই জায়গাতে বসা। তখন আমি কাছে গেছি, তারপর আমাকে বলছে যে সে নাকি একটা লাশের খবর জানে, লাশটা কোথায়। তো বগামী তো বুঝতে পারলো লাশ কোথায়, তার মানে যার জিনিস হয়তো সেই এসছে দেখা দেওয়ার জন্য, ওই জিনিস পাইয়ে দেওয়ার জন্য। এই এই কারণে, কারণ তার নৌকায় তো মানুষ বাদ অন্য কেউ উঠে, এই জন্যই তিনি সেদিন নৌকা নিয়ে বের হন। কিন্তু জাল ছিল না সাথে, এই জন্য মাচা থেকে আবারও জাল নিয়ে তারপরে তিনি নামেন, এবং সেই জাল নিয়ে তিনি কিন্তু ওই জাল বুনতে 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 এগিয়ে গেছেন। আমি জিজ্ঞেস করলাম, আর তুই জানেন যে মানে একটা জিনিস আপনার নৌকায়, সে জীবিত না, সে মরা, তাকে জানার পরও কেন আপনি নৌকাটা নিয়ে গেলেন? উনি উত্তর দিলেন, আমি তো এটা বছরের পর বছর করে যাই। তখন আমি জিজ্ঞেস করলাম, বছরের পর বছর বলতে? বলে যে আমি এদিকে যে কয়দিন আসি কয়দিনও করছি, অন্য এলাকায় থাকা অবস্থাও করছি, জোয়াঙ্গালও করছি, এমনকি পোলাপান থেকেও বড় হয়েছে যে সময় সময় করছি। ডর লাগে নাই আমার নৌকায়, আমি যে জায়গায় থাকি না কেন আমার নৌকায় কোনো সময় মানুষের সাথে সাথে অন্য জিনিস উঠত, কোন সময় মানুষ উঠত, কিন্তু বেশিরভাগ সময় অন্য জিনিস উঠত। ওই অন্য জিনিসই দেখা দিয়েছিল, নিজের লাশ খুঁজে বের করার লাগা। তখন আমি বললাম যে চাচা দেখেন, কেউ তার নিজের লাশ খুঁজে বের করার জন্য তার কারো সাথে দেখা যায় না। ও এটা আমি জানি না, আমি জানি না ওগুলোরা কে কি কয় না কয়, আপনার মতো লোকেরা কে কি কয় না কয়, কিন্তু যেটা আমি বুঝি সেটা আমি বুঝি। কন আমার কন জিনব তো কি খাইয়া দেওয়া কাম নাই, আরেকজনের রূপ লয়ে আসা হ্যাঁ লাশ খুঁজে বাই করা কাম আমার দিয়ে করাইব কি, এগো কি আর কোনো কামদাম নাই? তো এই ছিল তার কথা, অযৌক্তিক কিন্তু না, তিনি যে কথাটা বলেছেন এই কথা অযৌক্তিক না। এখন তার নৌকায় আর কে কে উঠেছে, কখন কখন উঠেছে, সেগুলো জানা আমার এখনো বাকি। বলেছিলাম না সেই দিন যে তিনি তিনটার মতো ঘটনা শেয়ার করেছেন আমার সাথে, তো এই শেষ কথাটা ছিল যেটা আমি বলার সুযোগ আর পাইনি, হয়তো আমার খেয়াল ছিল না। তো এখন এই এই মুহূর্তে আমি আপনাদেরকে যা ঘটনা শোনাবো, তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার, এবং এই মেরিন ইঞ্জিনিয়ারের সাথে যে ঘটনাটা ঘটে তার পার্সোনাল লেভেলে, এখন আমি আপনাদেরকে সেটা শোনাবো। এবং সেটা শোনাবার পরে তার ট্রিটমেন্টের সময় সে যে ঘটনা শুনেছে বা যেটার মোটামুটি ইনফরমেশন তার কাছে ছিল, সেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো, তা হচ্ছে পন্টিয়ানাক নিয়ে। তো এখন যা ঘটনা শুনবেন, তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার, মানে জুনিয়র লেভেলে মেরিন ইঞ্জিনিয়ার। মেরিন ইঞ্জিনিয়ারের তখন চাকরির নতুন সময় না, এটা তার দ্বিতীয় একটা পর্ব, মানে তিনি তার কোম্পানি বদলেছেন, এবং তখন তিনি ছিলেন ইন্দোনেশিয়াতে। নতুন কোম্পানির জাহাজে তিনি উঠবেন, তার কাজ বুঝে নেবেন এই এইখান থেকে, এই ইন্দোনেশিয়া থেকেই, এবং সেই জাহাজ দুটা দেশ ঘুরে সাউথ আফ্রিকা হয়ে তারপরে আবার ইন্দোনেশিয়া এসে পৌঁছাবে। তো তিনি যখন এই নতুন জাহাজে বোর্ড হন, মানে যখন নতুন জাহাজে যোগ দিলেন, প্রথম একদিন দুই দিন কোনো সমস্যা নেই, জাহাজ যেহেতু চলতে শুরু করেছে নিজের গন্তব্যে, তাকে তার কাজগুলো করতে হতো, এবং মেরিন ইঞ্জিনিয়ারদের অনেক কাজ, তো তিনি একজন জুনিয়র অফিসার, তার কাজগুলো তিনি করলেন। এবং দুই দিন তিন দিনের মাথায়, প্রথম এক দুদিন তো কোনো কিছু না, দুই দিন তিন দিনের মাথায় রাতেরবেলা তার মনে হলো তিনি যে ক্যাবিনে থাকছেন, এই ক্যাবিনের বাইরে কেউ দাঁড়িয়ে থাকে, হুট করে তা মনে হলো, মানে দুই দিন তিন দিনের মাথায়। কেন তার মনে হলো? আচমকা তার ঘুম ভেঙে গিয়েছিল। যখন তার ঘুম ভাঙে, তার কেন জানি মনে হলো যে ঘুম ভাঙা ঠিক আট মুহূর্তেই কেউ তার পায়ের কাছ থেকে হেঁটে কেবিনের দরজা না খুলেই বেরিয়ে গেছে। এই অনুভূতি নিয়ে তার ঘুম ভাঙে, এবং যখন তার ঘুম ভাঙে তার মনে হলো যে বাইরে কেউ। এই জাহাজে প্রথম দিন থেকে এরকম একটা অনুভূতি তার মনে হতো যে কেউ তার দিকে তাকায়, কখনো ভয় পায়নি কোনো কিছু না, হুটহাট মনে হতো যেখানে কি কেউ ছিল কি না, এরকম একটা সেন্স তিনি হুটহাট করতেন। তখন পর্যন্ত কোনো ভয়ের কোনো ঘটনা ঘটেনি, এই এরকমই চলছিল। কিন্তু এখন জাহাজের তো বিভিন্ন পোর্টে যে থামার কথা, বিভিন্ন রকমের কাজ কারবার থাকে, প্রথম কয়েকদিন কিন্তু ব্যাপারটা এইরকমই সীমিত ছিল যে কেউ হয়তো তাকে দেখছে, তিনি ঘুরে থাকেন তো সেখানে কেউ নেই। ঘটনাটা এবার একটু অন্যরকম মন না, একদম হুট করেই ওই দিন রাতের বেলা, এবং রাতের বেলা তিনি কোথায় ছিলেন? একেবারে মাঝ সমুদ্রে। এইখানে তাদের সময় নাকি একটু এলোমেলো হয়ে যায়, মানে টাইম জোন এদিক ওদিক হতে থাকে একটু পর পর, মানে তারা যে পরিমাণ ডিস্টেন্স কাভার করেন কিছুক্ষণ পরে হয়তো এই এলাকার টাইম জোন অথবা অন্য টাইম জোন এরকম। তিনি ওই ডেকের সামনে রয়েছেন তখন, তো তাদের যে জাহাজ সেই জাহাজের বর্ণনাটা তিনি আমাকে দেন নাই। যে ডেকের সামনে তিনি ছিলেন, আচমকা কেন জানি মনে হলো যে উপর থেকে কেউ নিচে পড়েছে তার মনে হলো, এবং ওই একটা স্প্লিট রিয়াকশন যেরকম মানুষের থাকে ওই রিয়াকশনেই তিনি, একজন স্বাভাবিক রিয়াকশন যেরকম মানুষের থাকে ওইভাবে তিনি দৌড় দিলেন। দৌড় দিয়ে তিনি ডেকের কাছে পর্যন্ত গিয়েছেন এবং তিনি অ্যালার্ম পর্যন্ত বাজিয়ে দিয়েছেন তখন। এবং ওই অ্যালার্ম শোনার পরে, মানে অ্যালার্মের তো আবার দিক থাকে কোন জায়গায় অ্যালার্ম বাজছে কি আসে বিষয়, তো ওই ডেকে দু একজন মানুষ জড়ো হয়ে গেলেন। এখন তিনি যে ডেকে গিয়েছেন ব্রেন ইঞ্জিনিয়ার, তিনি ডেকে যাওয়ার পরে তিনি কাউকে দেখছেন না, অথচ তার চোখের সামনে উপর থেকে নিচে কেউ পড়েছে। তিনি যে ডেকের সামনে দাঁড়ানো, মানে তিনি যে ভিউ থেকে ডেককে দেখছেন, তার উপর আরেকটা ফ্লোর রয়েছে জাহাজের, আরেকটা তলা, ওই তলার উপরে আরেকটা তলা রয়েছে, সেটা সম্ভবত ওপেন স্পেস জাহাজের বা ওই রাডার বা কোনো কিছু থাকে ওই রকম একটা জায়গা। অতক্ষণে উপর থেকে কেউ নিচে পড়েছিল তার চোখের সামনে দিয়ে। অনেক সময় হয় কি যে যারা ক্যাপ্টেন তারা বুঝেন মাঝ সমুদ্রে অনেক ধরনের ঘটনা ঘটে, তো সেই জাহাজ একজন ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি আবার ছিলেন পাকিস্তানি এবং বয়োজ্যেষ্ঠ অনেক, তো তিনি তাকে বললেন যে না, মানে আপনি হয়তো জেগে আছেন দেখে দু একটা ঘটনা ঘটেছে মনে হয় আপনার, অনেকক্ষণ ধরে জেগে আছেন তো ওই আলো আধারের ছায় এরকম লাগে, এটা বলে তাকে পাশ কাটিয়ে দেয়। তো ওই দিন একটু বেশি দেরি করে তিনি ঘুমাতে যান। যখন তিনি ঘুমাতে যান, তিনি যিনি শুয়ে আছেন যে জায়গাটার ভেতরে, তার চোখ প্রায় একেবারেই ঘুম, তিনি এখন ঘুমের মধ্যে কিন্তু একটু সজাগ, মানে আমরা ওই স্টেটে সবাই পৌঁছাই যখন আমরা ঘুমাই, আমরা ওই স্টেটে সবাই পৌঁছাই, এবং মাঝে মাঝে ওইখান থেকে যখন আমরা জেগে উঠি তখনই কিন্তু আমরা ধাক্কাটা খাই। তার কেন জানি মনে হলো যে কেউ তার পায়ের কাছে দাঁড়ানো, যে দাঁড়িয়ে আছে তার পায়ের কাছে, তার শরীরটা একদম ফোলা, অনেক বেশি ফোলা, এতটা ফোলার কথা না তার শরীর। একটা মানুষ যদি পানিতে ডুবে মারা যায় তার শরীর যেভাবে ফুলে উঠবে, তার গাল তার চোখগুলো যেভাবে সাদা হয়ে বেরিয়ে আসবে এবং মুখ ফুলে জিভ আটকে গোল হয়ে থাকবে অনেকটা এরকম, কিন্তু একটা নারীর মতো চুলটা তখনও ভেজা। ওই কেবিনে উনি ছাড়া কেউ নেই। ওই মহিলা তার পা যে স্পর্শ করছে, ওই আধো ঘুম অবস্থা পর্যন্ত সে মেরিন ইঞ্জিনিয়ার তার টের পাচ্ছে, এবং ওই মহিলা তার দুই পায়ের পাতা ধরে আস্তে আস্তে হাঁটু, আস্তে আস্তে উড়ু, তারপরে একেবারে ঠিক তার উপরে। যখন ওই মহিলা তার উপরে, ওই মহিলার ভেজা চুলটা তার চেহারার উপরে পড়ে, যখন চেহারার উপরে পড়ে ওই আধো ঘুম অবস্থায় দেখছেন কিন্তু অনুভব করছেন, জাগতে পারছেন না, চোখ বন্ধ কিন্তু তারপরও তিনি দেখছেন সজাগ, কিন্তু নড়তে পারছেন না, চেহারার উপরে চুল বা কোনো কিছু নড়ার শব্দ তখন স্পষ্ট, শব্দ না অনুভূতি। কিন্তু চুল চেহারাকে যখন স্পর্শ করছিল তখন একটা শব্দ হচ্ছিল, কেমন যেন এই চুক চুক করার মতো শব্দ, মানে যখনই চুল তার গালে বা কোথাও লাগছিল কেমন একটা অদ্ভুত শব্দ। এরপর তার চোখ যখন একদম খুব জোরে তিনি ধাক্কা দিয়ে জেগে ওঠার চেষ্টা করলেন এবং যখন তার চোখ একদম খোলা যায়, তার চোখের সামনে শুধুমাত্র একদলা ছায়া আর কিচ্ছু না। এবং মানুষ যখন আতঙ্কে লাফিয়ে ওঠে না, তিনি লাফিয়ে উঠলেন, ওই ছায়াটা তো তিনি তার চেহারা বরাবর দেখেছেন, কিন্তু এরপরে রুমের ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কেউ সেখানে ছিলই না। ভয় তো লাগছে না, ওই অবস্থাতেই কেন জানি তার মনে হলো যে বাইরে কেবিনের বাইরে যে আলোটা, ওই আলোটা একদম রক্তের মতো লাল, কারণ কেবিনের দরজা নিচ দিয়ে একটু আভা আসছে। এমনটা হওয়ার কথা না, যেন সে লাল আলোর আভা আরো বাড়ছে, এত এত উদ্দীপ্ত সে আভা যা দেখলে আসলে গায়ে কাটা দিয়ে ওঠে। আস্তে আস্তে সেই আলোর আভা বাড়তে 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 আবার একদম একদম মিলিয়ে গেছে, এবং যে সময় মিলিয়ে গেছে সেই সময় তার কেবিনের ওই দরজায় টোকার শব্দ, এক দুই, আবার কোনো শব্দ নেই, আবার এক দুই। এই যে দুইবারে এক আর দুই করে যে দুইবার টোকা দেওয়া হলো, প্রথমবার এবং দ্বিতীয়বার টোকা দেওয়ার মাঝখানে শুধুমাত্র দুইবার নিঃশ্বাস নেওয়ার এবং নিঃশ্বাস ফেলার এই পরিমাণ সময়টুকু যায়। তারপরে আবার যখন তিনি নিঃশ্বাস নিলেন এবং ফেললেন তৃতীয়বারের মতো দুটোকা, তো মেরিন ইঞ্জিনিয়ার ভয় পেয়ে গিয়েছেন এবং ভয় পাওয়ার কারণে ওই কাঁপতে কাঁপতে কোনো মতে সুরা ইখলাসে হয়তো দু একটা আয়াত বলতে পেরেছিলেন। আশপাশে একদম সব শান্ত হয়ে যায় মনে হলো তার, যে ভয়টা তার ভেতরে তাকে সম্পূর্ণভাবে আড়ষ্ট করে ফেলেছিল সেই ভয়টা তখন গায়েব হয়ে যায়, গায়েব হয়ে যায়। এবং তিনি নিজেকে খুঁজে পান, ঘেমে গেছেন রীতিমতো, ঘেমে গেছেন তিনি। এবং ওই অবস্থাতে তিনি উঠে দাঁড়ান, তার কেবিনের দরজা বাইরে যান, একজন কলিগকে ডেকে নিয়ে আসেন, ওই কলিগের কাছে এক্সপ্রেস করেন যে তার অনুভূতিটা কি। এখন রাতের ডেকের ঘটনা কিন্তু সবার মনে আছে, অনেক সময় হয় কি যে মানুষ সমুদ্রে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়, জাহাজে যারা যারা এক্সপার্ট রয়েছেন, যারা কিছু জিনিস বুঝেন তারা তো তা বুঝেন, এবং যারা আস্তিক বা নাস্তিকের মধ্যে রয়েছেন তাদের হিসেব নিকাশ আলাদা। তো সেই অভিজ্ঞ ব্যক্তি ওই মেরিন ইঞ্জিনিয়ারকে বললেন, আপনি তাহলে এক কাজ করেন, আপনি আপাতত একা না থেকে আপনি কারোর সাথে একটু শেয়ার করেন, অথবা আপনি চাইলে সবার সামনেই থাকতে পারেন, কারণ একটা স্পেস রয়েছে তাদের যে স্পেসটা তারা আড্ডা দেয় জিম বা অন্য অন্য জিনিসপত্র ছিল, ওইখানে প্রায়শই অনেকে ঘুমিয়ে যায়, তো ওইখানেও অনেকে ইচ্ছে করেই থাকে, ওই কথা বলতে বলতে ঘুমিয়ে যায়, চাইলে সে ওইখানেও থাকতে পারে, একা যদি থাকলে তার যদি অসুবিধা হয়, এই জন্য তিনি সে পরামর্শ দিলেন। এখন আমাদের মেরিন ইঞ্জিনিয়ার যে জুনিয়র যিনি মেরিন ইঞ্জিনিয়ার, তার একাকিত্ব অনেক বেশি ভালো লাগে, কিন্তু তিনি আজ পর্যন্ত কখনো যে জাহাজে দ্বিতীয়বার উঠেছেন, মানে দ্বিতীয় জব এটা তার, প্রথম জবের পর এটা দ্বিতীয় জব, প্রথম জবে কখনো এরকম ঘটনা ঘটেনি, এবং এই জাহাজে কিন্তু তিনি এবারই উঠেছেন, উঠার পর থেকে কিন্তু একটা সমস্যা। এখন একটা দিন আসে যে দিন তিনি তার পরিবারের সাথে ফোনে কথা বলেন, তো যখন তার পরিবারের সাথে তিনি ফোনে কথা বলেন ফোনে, তখন তার মাকে তিনি বেশ কয়েকটা কথা শেয়ার করেন, যে তিনি যখন তার মাকে বেশ কয়েকটা কথা শেয়ার করেন তখন তার মা বলে যে তুই তাহলে ঠিকঠাকভাবে দোয়া কলম পরে শরীর বন্ধ করে ঘুমাস, আর ওনার মা বলে আর কি ওনাকে যে তিনি কারো না কারোর সাথে কথা বলবেন, যার সাথে মানে কোনো না কোনো হুজুরের সাথে কথা বলবেন, তার মা এটা তাকে বলে দেয়। এবার জাহাজ, এখন জাহাজ যেই জায়গা ছিল সেখান থেকে জাহাজ রিটার্ন ইন্দোনেশিয়ার দিকে যাবে, ওই যাত্রাপথে এখন জাহাজ। এই কয়টা দিনে মেরিন ইঞ্জিনিয়ারের অবস্থা খুব খারাপ, রাতে তিনি ঘুমাতে পারছেন না, কেন পারছেন না, যখনই চোখ লাগে যখনই চোখ বন্ধ করেন, সেটা পা ভাঁজ করা অবস্থায় হোক আর পা সোজা করা অবস্থায় হোক, তার পা এর সামনে কে জানি দাঁড়িয়ে থাকে। ওই যে বললাম ফুলে ওঠা লাশ, পানিতে ডুবে থাকা ফুলে ওঠা রাস, চোখ বেরিয়ে আছে সাদা, কানও ফুলে গেছে, ঠোঁটগুলো ফুলে গেছে, জিব ফুলে গেছে, মুখ একদম বন্ধ ফুলে যাওয়া জিবের কারণে। কিন্তু এটা মহিলার লাশ, ওইভাবে দাঁড়িয়ে থাকে তার পাশে, ঠিক পায়ের পাশে, কি জানি বলার চেষ্টা করে। এইভাবে তো একটা মানুষ টিকে থাকতে পারবে না। তো যেই দিন তিনি তাদের হয়তো আর ঘন্টা খানেক পরে তাদের বন্দরের কাছে যে পৌঁছাবার কথা রাত, তখন ওই জাহাজে সবাই একটা চিৎকার শুনতে পায়, একটা চিৎকার। এবং এই চিৎকার এই জাহাজের জাহাজের ভেতরে কিন্তু অনেক শব্দ, ভেতরে অনেক শব্দ, এই চিৎকার এই শব্দকে ছাড়িয়ে সবার কানে পর্যন্ত পৌঁছায়, একটা মহিলার চিৎকার। তো তারা এদিক ওদিক খুঁজতে শুরু করে, কেউ কোনো জায়গায় কোনো আলামত পাচ্ছে না, কোনো কিছু না। ওই চিৎকারটা ম্যাক্সিমাম টাইমে সবচেয়ে বেশি ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলেন কিন্তু আমাদের মেরিন ইঞ্জিনিয়ার। মেরিন ইঞ্জিনিয়ার কখনো চিৎকার শুনতে পাচ্ছেন? একেবারে জাহাজের যে পোর্ট সাইড, ওই পোর্ট সাইড থেকে মানে চিৎকারটা আসছে। তো কয়েকবার তিনি সেখানে বাইরে গিয়ে দেখেছেন, ডেকে যেয়ে দেখেছেন, বাইরে গিয়ে দেখেছেন, বিভিন্ন জায়গা থেকে দেখেছেন, শব্দটা কোথা থেকে আসছে, ওই পোর্ট সাইড, কিন্তু আইডেন্টিফাই করা যায় না। চিৎকারটা কিছুক্ষণ পর পর আসে, মানে একেবারে একটা মেয়ে আতঙ্কিত হয়ে সে চিৎকার দিচ্ছে, ওই এক চিৎকার, তারপরে তার আবার কোনো চিৎকার নাই। কয়েকবার এই ইনসিডেন্ট হওয়ার পরে ক্যাপ্টেন পাকিস্তানি, তো তিনি আবার তখন কোনো এক অজ্ঞাত কারণে চিৎকার শুনেনি নাই, কিন্তু সবাই যখন কমপ্লেন করছে তারা সবাই চিৎকার শুনছে, তখন ক্যাপ্টেন বললেন সবাইকে যে তোমরা যারা যারা আছো তোমরা ধোয়া দুধ পরে নাও। এখন ক্যাপ্টেনের উপর দিয়ে কেউ কিন্তু কোনো কিছু করতে পারে না শিপে। তো দুই একজন যারা বিদেশি ছিল তারা এটাকে ওইভাবে নিল যে হয়তো কোনো রকমের ইনসিডেন্ট। কিন্তু যখন তাদের ওই ছুটি হয়ে যাওয়ার কথা কয়েকদিনের জন্য, ওই সময় ওই ক্যাপ্টেন আমাদের এই মেরিন ইঞ্জিনিয়ারকে বলেছিল এই জাহাজে একটা ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর থেকে ওই পোর্ট সাইড থেকে কিন্তু চিৎকারের শব্দ আসে। ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে এই জাহাজে একজন কর্মকর্তা ছিল, ওই সময় এই জাহাজের কর্মকর্তা যিনি ছিলেন এই জাহাজেরই মালিক, মালিকের পরিবারের একজন ব্যক্তিও ছিল সে, তার সাথে তার পরিবারও ছিল, তার স্ত্রীও ছিল। কোনো একটা কারণে কোনো একটা ঘটনায় তার স্ত্রী মিসিং হয়, মিসিং হয়, কেউ খুঁজে পায় না তাকে, তারা ধরে নেয় যে সে জাহাজ থেকে পড়ে গিয়েছে হয়তো, কারণ জাহাজের ভিতরে কোথাও নাই। তো এতগুলো দিন যে সে পোর্ট সাইডে, জাহাজের পোর্ট সাইডে কিভাবে জানি আটকে ছিল পানির, মানে পানির নিচে, এটা কেউ জানতো না। তিনি পড়ে গিয়েছিলেন, কোনো অদ্ভুত কায়দা বা যে কোনো কিছু হোক তিনি পোর্ট সাইডে আটকে ছিলেন, এটা হয় না। কিন্তু জাহাজ কিন্তু ভারের কারণে নিচে থাকে অনেক, জাহাজের নিচে এমন কোনো কিছু নেই যে সেটার সাথে কোনো কিছু আটকে থাকবে। ওই অদ্ভুত ঘটনাটা ঘটে যখন তারা, ওই যে স্বাভাবিক তারা তো তাকে পায় না মিসিং, যখন তারা একটা বন্দরের কাছাকাছি যেয়ে পৌঁছায়, অন্যান্য ছোট জাহাজ যখন আসে ওই অন্যান্য কাজের জন্য, ছোট যে ছোট ছোট বিভিন্ন রকমের জাহাজ থাকে, মানে জাহাজ না শিপ, ছোট ছোট শিপ, তখন ওই শিপ থেকে তারা আইডেন্টিফাই করে যে একটা একটা ডেড বডি রয়েছে জাহাজের পোর্ট সাইডে। পরে জানা যায় যে এটি সেই মহিলা, এবং পানিতে ডুবে থাকার কারণে যে অবস্থা হওয়ার কথাটা মানুষের তার অবস্থা সেরকম। আবার ক্যাপ্টেন তাকে এটাও বলে যে তোমার সাথে এটা কেন হলো সেটা তো বুঝলাম না, কিন্তু ওই তারা কিন্তু ওই কেবিনে থাকতো, যে কেবিনে তুমি ছিলে তারা কিন্তু সেই কেবিনে ছিল। তো তুমি যদি পারো একটু নিজের একটু নিজেকে একটু দোয়া কলম পরে নিও বা একটু ঝাড়ফুঁক করাই নিও, কারণ আমাদের চাকরি কিন্তু এখন এখানে। তখন ক্যাপ্টেনের পারমিশন নিয়ে ক্যাপ্টেনকে যখন মেরিন ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করে যে হ্যাঁ আপনি কেন দেখছেন না, তখন ক্যাপ্টেন তাকে বলল যে আমি জানি না, আমি দেখি না, কিন্তু আমি টের পাই, আমি টের পাই যে কোনো কিছু আশপাশে থাকে, ঘোরাফেরা করে টের পাই, কিন্তু ওইটুকুই, এর বেশি কিছু না। তো তখন আর কি মেরিন ইঞ্জিনিয়ারও তার হচ্ছে দেখা সাক্ষাৎ ওই কথাগুলো বলে যে সে কি কি দেখেছে। তখন ওই কথা প্রেক্ষিতে কিন্তু ক্যাপ্টেন তাকে বলেছিল যে তুমি একটু ঝাড়ফুঁক করাই নিও। আর যাই হোক, ইঞ্জিনিয়ার কিন্তু একজন বাঙালি। আমাদের একটা স্বভাব থাকে নিজেদের সমস্যার ব্যাপারে বিভিন্ন জায়গায় আলাপ করার। তো তিনি যেই হোটেলে ছিলেন সেই হোটেলে যারা ওই যে স্টাফ থাকে তাদের সাথে বিভিন্ন রকমের আলাপের সাথে মানে নিজের সমস্যার কথা বলছিল। কারণ এই হোটেলে আসার পরও এখন তো সে ছুটিতে রয়েছে 15-16 দিন বা 17 দিনের মতো, এই পুরো খরচ কোম্পানির। তো অন্যান্য স্টাফও রয়েছে কিন্তু জাহাজের, ওই জাহাজের অন্যান্য স্টাফও কিন্তু এই হোটেলে বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন রুমে। কিন্তু আমাদের এই বাঙালি সাহেব তিনি সবার সাথে আলাপ করতে লাগলেন, তার একটা সমাধান দরকার। তিনি রাতে ঘুমাতে পারছেন না, বাড়িতে কথা বলেছেন, তার মা তাকে বলেছিল যে এক হুজুরের সাথে কথা বলেছি তো হুজুর তার সমস্যার সমাধান করে দিবে। কিন্তু তিনি রাতে ঘুমাতে পারছেন না, ওই একই অবস্থা। এখন অবস্থাটা একটু খারাপের দিকে। এখন কি হয়, রাতের বেলা সে যখন ঘুমানোর চেষ্টা করে একেবারে প্রথম কিছু সময় সে ওই মহিলাকে দেখে। এতদিন কিন্তু মহিলা তার উপরে এসে তার দিকে তাকিয়ে থাকত, চুলগুলো যখন তার চেহারাকে স্পর্শ করতো এক ধরনের শব্দ হতো, শব্দটা সম্ভবত মহিলার মুখ থেকে হতো। মহিলা হয়তো কিছু বলার চেষ্টা করছিল কিন্তু তার জিভ তো ফুলে তার মুখের ভিতরে ঢলে গেছে, ঠোঁট নড়ে, জিভ ভেতরে ফুলে রয়েছে যেন কোনো শব্দ বের হয় না। তো তিনি এবার করলেন কি, মহিলার দিকে তাকিয়ে রইলেন। মানে একটা সময় মানুষের ভয় কেটে যায়, তারও ভয় কেটে গিয়েছে, তিনি মহিলার দিকে তাকিয়ে রয়েছেন। এবং ওই অবস্থাতে মহিলা একদম তার খুব কাছে চলে আসে, যে কাছে চলে আসাটা একটা সেক্সুয়াল অ্যাক্টের মতো। কিন্তু মহিলা তার যে দুই হাত দিয়ে তার ঘাড়ে এমনভাবে ধরে, তখন মনে হয় যেন তার ঘাড়কে সে ছিঁড়ে টেনে আলাদা করে ফেলবে। এখন একটা দিন রাতে, মানে এক রাতে আর কি, ওই একটা দিন তার জন্য ছিল সবচেয়ে ভয়ঙ্কর। ওই দিনের পর সেই যে বাঙালি আনা স্বভাবটা ছিল যে আমার সাথে সমস্যা রয়েছে সেটা সবাইকে বলে বলে বেড়াতো, সেটা তখন অন্য মোড় নেয়। ওই দিন রাতের বেলা ওই একদিন সে ঘুমানোর চেষ্টা করছে, আবারও ঘুমাতে পারছে না। ওই মহিলা কোন জায়গা থেকে জানি এলো, কিভাবে এলো সে জানে না। মহিলা তার পায়ে দাঁড়ানো, ওই ঘুমন্ত অবস্থা, চোখ বন্ধ কিন্তু সে দেখতে পাচ্ছে। সে দেখলো মহিলা এবার তার দুই হাত ধরে একটা বডি উঠালো, একটা হ্যাংলা পাতলা ছেলের বডি। যে বডিটা সে উঠিয়েছে সে বডিটা মানে একটা মানুষ, কিন্তু তার পিঠের পেছনটা নাই, শির দ্বারাটা নাই, ঘাড় থেকে প্রায় এক বিঘত শির দ্বারা নেই, যেন কোনো কিছু কামড় দিয়ে মাথা সহ ওই জায়গাটা নিয়ে চলে গেছে। শুধু ওই যতটুকু জায়গা ওই এক কামড় দিয়ে মাথা সহ নিয়ে গেছে, বাকি বডিটুকু ওই জায়গাটা। ওই বুকে যে একটা পুরুষের বুকে অনেক সময় লোম থাকে না, সেই লোমগুলো সে দেখতে পাচ্ছিল। পিঠের দিক থেকে স্পষ্ট দেখা যায় বুকের সাইডটা, যেটা বোঝা যায় যে গলা পর্যন্ত রয়েছে, কিন্তু পিঠের দিক দিয়ে কিন্তু ভালোভাবে দেখা যায়, ফুসফুসও নেই, কিচ্ছু নেই ভেতরে। ওই লাশটাকে তার উপরে ফেলে দিল, একদম ফেলে দেওয়ার পর সেই মহিলা নিচের হাত ভেতরে গলিয়ে দেয়, গলিয়ে দিয়ে অন্ত্র বা অন্যান্য জিনিসপত্রগুলো টেনে বের করে আনতে শুরু করে। এবং সে অন্ত্র, রক্ত, ওই সমস্ত জিনিস তার মুখের উপরে সে মহিলা রাখতে শুরু করে। যেন মনে হচ্ছিল যে মহিলা ওই অন্ত্র বা অন্যান্য জিনিসগুলো তার মুখের ভিতরে ঢোকানোর চেষ্টা করছে। এই দাপাদাপি করতে থাকা অবস্থায় যখন তার হুঁশ ভালোভাবে ফিরে, কেউ নেই। এটা এখন কিন্তু চরম পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। আমাদের মেরি নিজেনি কিন্তু আর ভুল করেনি এবার। এবার তিনি বললেন কি, তার ছুটি তো প্রায় শেষের দিকেও, প্রায় 8-9 দিন বাকি আছে তখন, মানে 8-9 দিন শেষ, 5 বা 6 দিন বাকি আছে। তিনি স্টাফদের সাথে কথা বলেন এবং একজন স্টাফ তাকে একটা ঠিকানা দিল, কোনো একটা জায়গা, যে জায়গায় যদি যায় সে ওইখানে একজন ব্যক্তিকে পাওয়া যাবে যে সমস্যাগুলো সমাধান করে। এবং তার হোটেল থেকে ওই জায়গার দূরত্ব কম করে হলো 3-4 ঘন্টার। তো ওই 3-4 ঘন্টার দূরত্বে সে রওনা দেয়। সাথে কিন্তু একজন লোক ছিল তার, একজন গাইডের মতো। কারণ ওই লোক তাকে চিনিয়ে নিয়ে যাবে এবং চিনিয়ে নিয়ে আসবে টাকা পয়সার বিনিময়ে। যে এলাকাটাতে সে যে পৌঁছায়, মানে অনেক ঝক্কি ঝামেলা পার করে, এখন তাকে একটা নৌকায় উঠতে হয়েছে। যেই অঞ্চলটা, এই অঞ্চলে পানি, ছোট ছোট দ্বীপ, এরকম কিছু কিছু জায়গা রয়েছে। এখানে চলাচলের একমাত্র বেস্ট অপশন হচ্ছে নৌকা, এবং নৌকায় করে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, যেই জায়গায় তিনি এখন ঢুকে যান, চারপাশে উঁচু জায়গাগুলোর ভেতরে কলার গাছ, কলার বাগান, কলা আছে না, কলা, কলা বাগান। একটা জায়গা যে তখন যখন নৌকাটা থামলো, তাকে যে নিয়ে এসছে তার গাইড, তার গাইড বলেছে এইখানে নামতে হবে আমাদেরকে। তো ওইখানে সে নামলো, এইখানেও কলার গাছ, মানে কলার বাগান। তো যে জায়গাটা নেমেছে সে, ওটা স্বাভাবিকভাবেই একটা ছোট ভাসমান দ্বীপের মতো, দূরে বিভিন্ন রকমের শব্দ শোনা যায় আর হালকা একটু ধোঁয়া পর্যন্ত উঠেছে কিছুর। সে যখন পার হচ্ছে ওই জায়গাটা, পার হওয়ার সময় কিন্তু তার নজর এসেছিল যে একটা মহিলা তার দিকে তাকিয়ে আছে খুব বিশ্রী ভাবে। মানে মানে বিদেশিদের দেখলে মানুষ অনেক সময় তাকায় না, তার দিকে তাকিয়েছে যেন ঘৃণা করে। মহিলার হাতে জাল, মানে যেই এরিয়াতে সে গিয়েছে আশেপাশে সব জায়গায় পানি, মানে ছোট ছোট দ্বীপ ভাসমান এক হিসেবে আর কি। এই জায়গা থেকে ওই জায়গায় যেতে হলে বোট দরকার পড়ে, বোট, ছোট বা বড়, ডিঙ্গি বোটের মতো। যখন ওই কলাবাগানগুলোর দিকে যাচ্ছে, তার নাকে না একটা ফুলের ঘ্রাণ আসছে, ফুলের ঘ্রাণ। মানে সে খুব ভালোভাবে সেই ঘ্রাণটা নিচ্ছিল, কিন্তু পরক্ষণে তার কেন জানি মনে হলো ওই ফুলের ঘ্রাণটা সে যখন নিজের ভেতরে নেয়, নেওয়ার সময় তো ভালো লাগে, কিন্তু এরপরে কেমন জানি ভেতরে বিশ্রী একটা প্রভাব তৈরি হয়, মানে কেমন যেন বমির উদ্রেক হয়, মানে কেমন যেন এক বিশ্রী গন্ধ মনে হয়। মানে সেটা তার গলা পর্যন্ত, গলার মধ্যে একটা স্বাদ তৈরি করে ফেলে, এত এতটা বিশ্রী লাগে তখন তার। ওই অবস্থাতে, ওই ওয়াক ওয়াক করার মতো অবস্থার মধ্যে সে পৌঁছায় সেই জায়গাতে যে তাকে ট্রিটমেন্ট করবে এখন। তো সে হচ্ছে একজন দাদর এখানকারই, দাদর যেই একজন মুসলমান, কিন্তু তার চিকিৎসা ধর্ম সম্পর্কে আমরা জানি না। তো সেখানে তাকে বসানো হয় এবং এই যে গাইডের মাধ্যমে কথা বলা হয়, তো গাইডের মাধ্যমে যখন তাকে বলা হয় এবং গাইড আবার যখন আমাদের এই ইঞ্জিনিয়ারকে সব কথা বলছিল, এই কথাগুলো মানে হচ্ছে যে তার উপরে কোনো বদ মহিলার নজর পড়েছে, মানে বদ মহিলার ভূতের, বদ মহিলার ভূতের। তো তাকে অনেক কিছু জিজ্ঞেস করা হলো এবং সে কেন এরকম ওয়াক ওয়াক করছে সেটাও জিজ্ঞেস করা হলো। সে বললো যে মানে তার ভেতরে একটা বিশ্রী একটা স্বাদ লাগছে, মনে হচ্ছে তার বমি হবে, এরকম একটা, এরকম একটা অবস্থা। সে কিন্তু আবার এটা বলেনি যে সে ফুলের ঘ্রাণ পেয়েছে, এটা কিন্তু সে বলেনি। তখন তাকে কিন্তু এই যে যিনি ব্যক্তি যে সেখানে ঝাড়বে, সে বলে যে রাতের বেলা তোমাকে ঝাড়বো, তোমাকে এখন ঝাড়বো না, তো রাত পর্যন্ত তাকে সেখানে অপেক্ষা করতে হবে। তো গাইডের সাথে কথাবার্তা বলার পরে সে একটা ব্যাপারে একদম কনফার্ম যে সে আজকের রাত তো তার ফিরতে পারছে না, এবং সে তার ওই যে ওই হোটেলে অন্যান্য স্টাফ বা ওই যে কলিগ যারা আছে তাদেরকে ইনফর্ম করে রাখে সে কোথায় আছে। এখানে নিরাপত্তা ঝুঁকি ছিল না, তারপরও ইনফর্ম করে রেখেছিল সে রাতে তাকে থাকতে হবে। এখন থাকার ব্যবস্থা কোথায়, এটা গাইড ব্যবস্থা করবে, গাইড বলেছিল যে থাকা যাবে, কোনো সমস্যা নেই। এখন রাত, রাত নেমে গেছে, একটা আসর বসানোর মতো, যে আসরটা আমাদের দেশে বসে ওরকম না, এখানকার আসর জানি কেমন জানি। তো একজন মৌলভীর মতো আসলো তাদের কাছে, সে মৌলভী, কিন্তু আমাদের মেরিন ইঞ্জিনিয়ার দেখছে যে তার ভেতরে মৌলভীর কোনো ছাপই নেই, একেবারে ক্লিন শেভ একজন মানুষ। রিচুয়াল শুরু হওয়ার ঠিক এক মুহূর্তে একদল লোক আসে, আবার ওই একদল লোকের সাথে একটা ছেলে ছিল, তার বয়স 15-16 বছর হবে এবং ছেলেটা দেখতে অনেক সুন্দর, কিন্তু ওই ছেলেটা কেমন জানি অ্যাবনর্মাল বিহেভ করছিল। এটা কিন্তু আমাদের মেরিন ইঞ্জিনিয়ার লক্ষ্য করে, কিন্তু মেরিন ইঞ্জিনিয়ার যেহেতু তাকিয়েছিল তার দিকে, ওই কয়েক মুহূর্তে এত কিছু সে দেখে ফেলে, কিন্তু পরক্ষণে যে মৌলানা তাকে ঝাড়ফুঁক করবে, সেই মৌলানা হাত দিয়ে তার গাল ধরে তার চেহারা সেখান থেকে ঘুরিয়ে মৌলানা বরাবর করে ফেলে। মৌলানা এবং আমাদের ইঞ্জিনিয়ারের ভেতরে দূরত্ব হচ্ছে মাত্র 2 হাতের। মৌলানা বসে আছেন, তার সামনে একটা বোল এবং বোলের মধ্যে পানি রাখা, পানির ভেতরে কিছু একটা দেওয়া হয়েছে, কোন রকমের রং বা কোনো কিছু। ওইখানে আলোর ব্যবস্থা শুধুমাত্র একটা, তা হচ্ছে আমাদের যে মৌলানা এই মতে ঝাড়ফুঁক করবেন, ওই মৌলানার মাথার উপরে ঝোলানো একটা প্রদীপ। তো ওই প্রদীপ জ্বলছে এবং ওই প্রদীপ উপরে জ্বলার কারণে নিচের দিকে বেশ ভালোভাবে চারপাশে বোঝা যায়। এখন মৌলানার সাথে অন্যান্য যতজন লোক রয়েছে তারা সকলেই মিলে একসাথে দোয়া কেরাত করতে শুরু করে। আমাদের মেরিন ইঞ্জিনের এটা মনে আছে যে তাদের দোয়া কেরাত এবং আমাদের দোয়া কেরাতের মধ্যে উচ্চারণগত অনেক তফাত রয়েছে। তো সেটা তাকে এক ধরনের অস্বস্তি দিচ্ছিল, মানে তার কাছে কেন জানি মনে হচ্ছিল ওনারা কি ভুলভাল কোনো কিছু পড়ছে কিনা। তো ওই অবস্থাতে তিনি করলেন কি, এদিক ওদিক তাকাচ্ছেন বারবার, মানে তার কেমন জানি একরকমের অস্বস্তিও লাগছে, যে মনে হচ্ছে যে এ লোকেরা হয়তো ভুলভাল বুঝছে, ভুলভাল বললে কেমন জানি লাগে না মানুষের। তখন তার কানের মধ্যে আবারও চিৎকারের শব্দ আসে এবং ওই চিৎকারের শব্দ সে যখন শুনে পেছনের দিকে তাকায়, চিৎকারটা আসে পেছনের দিক থেকে, একটা নারী কণ্ঠের চিৎকার। সাথে সাথে আবার তার চেহারা ঘুরিয়ে নেয় মৌলানা। মৌলানা তার চেহারা ঘুরিয়ে নেয় এবং তাকে ইশারা দেয় পানির দিকে তাকাতে, পানির দিকে। মৌলানা হাতে তখন একটা লাঠি, ছোট্ট একটা লাঠি, ওই লাঠিটা তিনি ওই পোলের ভেতরে রেখে বারবার পানির ভেতরে আলোড়ন তুলছিলেন এবং তিনি বারবার আমাদের মেরিন ইঞ্জিনিয়ারকে বলছিলেন যে সেই পানির দিকে তাকাতে, সেই পানির দিকে যাতে তার নজর থাকে। মেরিন ইঞ্জিনিয়ার সেই কাজই করছিল, কিন্তু বারবার তার কেন জানি মনে হচ্ছিল যে ওই হামাগুড়ি দিয়ে ওই মহিলা তার চারপাশে হাঁটাচলা করছে, এটা তার মনে হচ্ছিল। আমাদের ইঞ্জিনিয়ারের ভেতরে এক ধরনের অশান্তি তৈরি হয়, অশান্তি সে অনুভব করে যে তার ভেতর থেকে কোনো কিছু বেরিয়ে আসতে চাইছে বমির মতো করে, ঠিক ওই রকম। এবং তার নাকে আবারও একটা ফুলের ঘ্রাণ আসে, সেই একই ফুলের ঘ্রাণ, যে ঘ্রাণটা সে টের পেয়েছিল, কিন্তু পরক্ষণে আবারও সেই একই অনুভূতি, বিশ্রী একটা স্বাদ মুখের মধ্যে তৈরি হয় এবং বমি আসতে চায়। ওই একটা অবস্থাতে সে বমি করতে পারছে না। এদিকে পানির দিকে যে বারবার তাকাতে বলছে মৌলানা, তাকে ধাক্কা দিয়ে, কখনো চর মেরে, কখনো টোকা মেরে, সেটা তিনি ধরে রাখতে পারছেন না, তিনি মনোযোগ ধরেই রাখতে পারছেন না, তার জন্য সে মনোযোগ ধরে রাখা একদম কঠিন হয়ে গেছে। মানুষের যখন হাত পা কাঁপতে শুরু করে, মানুষ যখন সেই হাত পা কাঁপুনিটা টের পায়, নিজের কাছে এক অদ্ভুত অনুভূতি, যেমন সে টের পায় ঠিক তেমনি ওই হাত পা কাঁপুনিকে সে থামাতে পারে না, তখন এক ধরনের অসহায়ত্ব বোধ কাজ করে। একেবারে একই অনুভূতি তার ভেতরে, তার হাত পা কাঁপছে, চারপাশে কেমন যেন গম 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 করছে, এবং হঠাৎ করে মৌলানার পেছনে একটা চেহারা উঁকি দিল, যে চেহারাটা উঁকি দিল এটা সেই মহিলা, সেই মহিলা যার চোখ এবং মুখ ডুবে যাওয়া মানুষের মতো ছিল। সে উঁকি দিল এবং উঁকি দিয়ে সে ধীরে 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 একেবারে স্লো মোশনে সে ওই মৌলানার পাশ দিয়ে একেবারে তার দিকে এগিয়ে আসলো, একেবারে তার পাশেই হামাগুড়ি দিয়ে। চুলগুলো তখন ফ্লোরে লেগে যাচ্ছে, ওই পোলের পাশে তার হাত, তার হাতের দিকে যখন তার নজর চায়, ইঞ্জিনিয়ার দেখতে পায় যে তার হাত একদম ফুলে টই টুম্বুর। এতে কিন্তু বারবার 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 সকলে মিলে কোরআন পড়ছে, বারবার তাকে ঝাড়ফুঁকে সেই দোয়াগুলো শোনাচ্ছে, তাকে ঝাড়া হচ্ছে এবং আচমকাই তার চুল ধরে মৌলানা সেই বোলের ভেতরে তার ফেসটা ডুবিয়ে দেয়। আচমকা ডুবিয়ে দেওয়ার কারণে তার নাকের ভেতরে পানি ঢুকে যায় এবং সে লাফিয়ে উঠে। লাফিয়ে ওঠার পরপরই তার মনে হলো যে পুরো দুনিয়া ঘুরে গেছে, পুরো দুনিয়া ঘুরে গেছে, এবং তার চারপাশে এক অদ্ভুত ধরনের শব্দ, যে শব্দে কি জানে এক নারকীয় মন্ত্র পড়ছিল কারা জানি, ওই নারকীয় মন্ত্রগুলো সে শুনছে, মনে হচ্ছে পুরো ঘর ঘুরছে, টর্কির মতো পুরো ঘর ঘুরছে, এবং ঘরের সিলিংয়ে ওই মহিলা, ঘরের সিলিংয়ে সেই মহিলা, সে উল্টো ঝুলে আছে, তার দিকে তাকিয়ে আছে, চুলগুলো এবার তার দিকে গিয়ে আসছে, সে উল্টো ঝুলে থাকাতে চুলগুলো খাড়া অবস্থায় নিচের দিকে, ঠিক ইঞ্জিনিয়ারের চেহারার দিকে গিয়ে আসছে। এই চুলের সাইজ ছিল একটা নির্দিষ্ট সাইজ, কিন্তু এখন সেই চুলের সাইজ বড় হয়ে সেই চুল ইঞ্জিনিয়ারের দিকে গিয়ে আসছে। ওই সিলিংয়ে উল্টো ঝুলে আছে সেই মহিলা, তার দিকে তাকিয়ে হাসছে, ওই চুল ইঞ্জিনিয়ারের চেহারার উপর এসে পড়ে। ওই মুহূর্তে একটা শব্দ হয়, এক ধরনের শব্দ, মুখ দিয়ে তৈরি করা শব্দ। চুলগুলো ধীরে ধীরে ইঞ্জিনিয়ারের চেহারার চারপাশে ছড়িয়ে গলা পর্যন্ত নিচের দিকে নামে। যেই মুহূর্তে চুলগুলো গলা পর্যন্ত নিচের দিকে নামে, কেন জানি মনে হলো ইঞ্জিনিয়ারের যে এখনই তার গলায় ফাঁস লাগবে। সে নিজের গলাকে যখন সে সামলাতে যাবে তখনই তার চুলগুলো সেই গলায় মানে সেই চুলগুলো তার গলাকে চেপে ধরে একদম। সে চুলগুলো যখনই তার গলা চেপে ধরে সে বাঁচার চেষ্টা করছে, তাকে কে জানি আবার পানির ভেতরে চুবায়, তাকে কে জানি আবার পানির ভেতরে চুবায়। এবং সজোরে কিছু বারবার শুনতে পাচ্ছিল, এতক্ষণ সে শুনতে পেয়েছিল উল্টাপাল্টা বিভিন্ন ধরনের মন্ত্র, এখন সে শুনতে পায় এক অদ্ভুত কণ্ঠে আল্লাহু আকবার, এক অদ্ভুত কণ্ঠ। সেটা নারী পুরুষ শিশু কিশোর সবগুলো গলা একত্রে যেন আল্লাহু আকবার বলছে, কিন্তু সে আল্লাহু আকবার মনে হচ্ছে যেন শয়তান বলছে, কোন মানুষ না। সে আল্লাহু আকবার শব্দটা এমন এক ডিমোনিক কণ্ঠের শব্দ যে শব্দটা শুনে সে রিলিফ না পেয়ে সে আরো ভয় পেয়ে যায়। এবার যখন সে ভালো করে তাকালো চারপাশে, সবকিছু ঘুরছিল না, সব থেমে গেছে, তার নজর যে মানুষগুলোর দিকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার করছে, জিগে করছে, কিন্তু ভয়ঙ্কর ভাবে। তিনি দেখতে পান তার গাইড মৌলানা, মৌলানা আশপাশে যে কজন ছিল, এমনকি একটা ছেলেকে নিয়ে আনা হয়েছে ঝাড়ফুঁকের জন্য, তার সাথে যে কজন ছিল সবাই যে যার জায়গায় ওই লোকেরা দাঁড়িয়ে আছে, মৌলানারা বসা, তার গাইড বসা, সবার মাথা 360 ডিগ্রিতে ঘুরছে সমানে, সবার মাথা 360 ডিগ্রি কোণে ঘুরছে, চামড়াগুলো বাঁকিয়ে যাচ্ছে, আবার নিজের জায়গায় চলে আসছে, চামড়াগুলো বেঁকিয়ে একেবারে কাপড় যেভাবে আমরা প্যাচালে যে অবস্থা হয় চামড়াগুলো একেবারে বারবার বেঁকিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে রগগুলো নার্ভগুলো কণ্ঠনালীগুলো সাপ্রেস হয়ে যাচ্ছে চাপে, একেবারে হাড় পর্যন্ত মনে হয় এখন চলে আসবে, তাদের মাথা ঘুরছে আর ঘুরছে ভয়ঙ্কর ভাবে। আর ওই মহিলা, সেই মহিলা মৌলানার সামনে হাঁটু গেড়ে দুই হাতের উপরে এবং হাঁটুর উপরে সে ভর দিয়ে, এই চার ভঙ্গিতে ভর দিয়ে সে তার মাথাকে ঝাঁকাচ্ছে, বিশ্রীভাবে ভয়ঙ্কর ভাবে তার মাথাকে সে ঝাঁকাচ্ছে উপর নিচে ডানে বামে, উপর নিচে ডানে বামে। তাকে কে জানি আবার ধাক্কা দিয়ে পানির ভিতরে ফেলল। যখন এবার তাকে পানির উপর থেকে উঠানো হলো, তাকে কেন জানি মনে হতো তার শরীর থেকে সব কিছু নেমে গেছে, কোনো ভার নেই, কোনো কিচ্ছু নেই, কি একটা অনুভূতি ছিল না, সেই অনুভূতি তার শরীর থেকে নেমে গেছে। কিন্তু নেমে গেছে ঠিকই, কিন্তু হঠাৎ তার এমন এক অশান্তি লাগলো যে অশান্তির কারণে সে কত মানে যে জায়গায় সে ছিল সেই জায়গা থেকে সে লাফিয়ে পেছনের দিকে সরা যায়। তার কেন জানি মনে হলো যে কোনো কিছু তার শরীরে অদ্ভুত ভাবে ঢোকার চেষ্টা করছে, সেই ঠেকায় সেই জিনিসটা যাতে শরীরে ঢুকতে না পারে সেটা ঠেকানোর জন্য সে পিছিয়ে পড়ে। এবং যেই মুহূর্তে সে পিছিয়ে পড়ে ওই মুহূর্তে তার নজর যায় ওই 15-16 বছর বয়সী ছেলে, এবং তার পেছনে সে এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। ওই ঘরে ওই ছেলের পেছনে সিলিং পর্যন্ত লম্বা এক নারী মূর্তি, এক নারী যার চুলগুলো বিশাল বড়, শরীরের কাপড় সাতার কালো, এবং তার চেহারার ভিতর অদ্ভুত ভয়ঙ্কর দানবের মতো বৈশিষ্ট্য, মাথাটা যেন দুটা প্লেটের মতো, একটা প্লেট এবং আরেকটা প্লেট এক পাশে রাখলে মাথাটা যেরকম বিশ্রী হবে মনে হবে দানবের মতো, ওই ছেলের কে সম্পূর্ণ গিলে ফেলতে পারবে এরকম এক দানবের মতো চেহারা ওই ছেলের পেছনে সিলিং পর্যন্ত একেবারে বিস্তৃত। এটা দেখার পর পরে সে একেবারে জ্ঞান হারিয়ে ফেললো, তার কিছু মনে নাই, তার এটা মনে আছে মানে ওই স্বপ্নে মানে সে জ্ঞান হারানোর পরে কি দেখে সেটা তার মনে আছে। যখন তার জ্ঞান হারায় সে, ওই জ্ঞান হারানোর পরে সে দেখতে পায় সে কিন্তু এখানে এসেছিল নৌকায় করে, সে একই দৃশ্য, গাইড বোর্ড যে চালাচ্ছে সে এবং সে আমাদের ইঞ্জিনিয়ার এই তিনজন। যখন তাকে ওইখানে নামানো হয় ওই দ্বীপে ওই আইল্যান্ডে, ওইখানে কিন্তু কলা গাছের বাগান ছিল, কলার বাগান, একজন নারীকে সে দেখতে পায় যে নারী তার দিকে কটু দৃষ্টিতে তাকিয়েছিল, হাতে ছিল জাল। ওই নারীর দিকে যখন আবার তার চোখাচোখি হয়, এইবার সেই নারীর চেহারা এবং এই ঘরের ভেতরে যে রয়েছে তাহার চেহারার ভেতরে হুবহু মিল, দুইটা প্লেট রাখলে যেরকম বড় চেহারা হবে আর মানুষের হিসেবে যদি দুইটা পিরিচ কাপ পিরিচ এরকম হয়, এরকম যখন পাশাপাশি রাখা হবে দুটো পিরিচ, চেহারাটা ওরকম বিশ্রী ভদ্রার চেহারা, ওই ভদ্রারটা চেহারা ওই মহিলার, হাতে জাল, তার দিকে তাকিয়ে আছে এখন একেবারে হিংস্র দৃষ্টিতে। আর এ কলাবাগান, যে কলাবাগান সে পার হচ্ছে, নাকে ফুলের ঘ্রাণ আসছে, সেই ঘ্রাণ কিছুক্ষণের ভেতরে শরীরের ভেতরে পচা বিষম গেলানোর মতো এক অনুভূতি দিচ্ছে, সেই ঘ্রাণটা যেন ওই মহিলার মুখ থেকেই আসছে। এটা সে দেখতে পাচ্ছে, মহিলা ফু দিচ্ছে, সেই ঘ্রাণ ছড়িয়ে পড়তে সে দেখছে, যেভাবে কুয়াশা ছড়িয়ে পড়ে না, মিস্ট যেভাবে ছড়িয়ে পড়ে, ওই মহিলা যে ফুটা দিয়েছে সেটা ওইভাবে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এবং সেইখান থেকে সে যখন নিঃশ্বাস নিচ্ছে, ফুলে শোবার পর কিছুক্ষণের মধ্যে বিষম লাগানো গা কিনকিনানি পচা এক অনুভূতি সে তার নিজের গলাটে পাচ্ছে। এটা ছিল কিন্তু এই অজ্ঞান অবস্থা তার দেখা। তার হুশ ফিরে এক গাদা মানুষের বিভিন্ন রকমের শব্দে। ওই মহিলা দাঁড়িয়ে আছে, ওই মহিলা দাঁড়িয়ে আছে, এবং ওই মহিলার সামনে রুকুতে বসার ভঙ্গিতে, মানে বসা অবস্থায় রুকুর ভঙ্গিতে ওই ছেলেটা, তার সামনে একটা বোল রাখা, ওই বোলের দিকে ছেলেটা তাকিয়ে আছে। চারপাশে সবাই দোয়া দরুদ পড়ছে, কিন্তু কেন জানি মনে হলো সবকিছু স্লো মোশনে হচ্ছে। লম্বা মহিলা, তার চেহারাটা বিকট, সে ছেলে এখন গিলে ফেলতে পারে সবাইকে, তার আকৃতি ধীরে 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 কমে আসছে। এক অদ্ভুত উপায়ে তার আকৃতি একেবারে সাধারণ একজন মহিলার আকৃতিতে পরিণত হল। তার চেহারাটা এখন কেমন জানি লম্বাটে, পুরো চেহারাটা চারপাশে চুল, চুল একদম মাটি পর্যন্ত, এখন ফেসটা একদম কালো, কালো ঠোঁট আরো বেশি কালো, চোখ একদম সাদা, চোখের ভেতরে যে লাল ভাবটা রয়েছে সেটা বোঝা যায়, কিন্তু চোখ বড়, চোখ যেন পাতাহীন একটা চোখ, এই জন্য বড়। তার দিকে তাকিয়ে রয়েছে ঠিকই, ওই ছেলেটা রুকুর ভঙ্গিতে রয়েছে ঠিকই। ইঞ্জিনিয়ার কি দেখলো জানেন? ইঞ্জিনিয়ার দেখলো সেই নারী নিজের ঘাড়কে একটু নুয়ে ছেলের ঘাড়ের পেছনে নিয়ে গেল, এবং সে যখন নিজের চোয়ালটা খুলল না, ওই চোয়ালটা মনে হলো যে স্বাভাবিকের চাইতে একটু বেশি খোলাছে, ওই চোয়ালটা সে ছেলেটার ঘাড়ের বাম দিকে নামিয়ে দিল, এমন ভাবে নামালো যে ছেলেটা গলা যেই দিকে হবে সেই দিকটা হচ্ছে উপরের অংশ মাড়ের, এবং মাড়ের নিচের অংশটা ঘাড়ের এক সাইডে বাম দিকে। ইঞ্জিনিয়ারের সাথে তার চোখাচোখি, ওই অবস্থাতে ছেলেটার গলার ভেতরে সে কামড় দিয়ে ওই বিশ্রী অঙ্গ ভঙ্গিতেই যেন মনে হলো যে সে রক্ত খাচ্ছে। ওই ছেলেটার গলায় যখন কামড়টা বসে, রুকুর ভঙ্গিতে তো ছিল ছেলেটা, ছেলেটা নড়ে একটু বসে গিয়েছিল, সে বসে যাওয়া মাত্রই মৌলানা তার মাথার চুল ধরে তাকে আবার নুইয়ে দিল পানি বরাবর। এবং মৌলানা একজন লোক, ওই পানিতে তখন কন্টিনিউ একটা কাঠের টুকরো দিয়ে যেটা কুঞ্চির মতো পানির ভেতর একটা আলোড়ন তুলে যাচ্ছে সে বারবার। ওই ছেলেটার ঘাড় থেকে সে যখন নিজের মুখটা ছড়ায়, ওই ছড়ানোর পরে তার মুখে যে রক্ত লেগে রয়েছে এটা আমাদের ইঞ্জিনিয়ার দেখতে পায়। আমাদের ইঞ্জিনিয়ার তখন এখানে পড়ে আছে, কেউ ইঞ্জিনিয়ারের কেয়ার করছে না। কারণ কি? কারণ এই মুহূর্তে সিভিয়ার কেস, ইঞ্জিনিয়ার তো ঠিক হবে হয়তো এটা মরাটা জানে, এই জন্য হয়তো, অথবা ইঞ্জিনিয়ারকে এই আসরে বসানোর পূর্বে একটা পানি খেতে দেওয়া হয়েছিল, হয়তো সেটার কারণেও ইঞ্জিনিয়ারের গায়ে হয়তো শক্তি নেই, যে কোনো কিছুই হতে পারে। ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছে সে মহিলা এবার উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে সে আস্তে আস্তে নিজের সেই ভয়ঙ্কর ভঙ্গি, যে ভঙ্গিতে একটা মানুষ হাঁটতে পারে না কখনোই, পাগুলো পাকিয়ে অস্বাভাবিকভাবে পাকিয়ে উল্টো পথে হেঁটে সে ঘর থেকে বের হল, এবং কিছুক্ষণ পরে সে আবার উল্টো পথে ঢুকল। যখন সে উল্টো পথে ওই ঘরের ভেতর ঢুকছে, তার হাতে একটা জার, ওই জারের ভেতর একটা মাথা রাখা, শিশু বাচ্চার মাথা, যেন তেলের ভেতরে সেই মাথাটা ডুবিয়ে রাখা, যাতে মাথাটা কোনো মতে নষ্ট না হতে পারে। ওই উল্টো পথে সেই মহিলা যখন ভেতরে ঢুকল, ছেলেটার পাশে যে দাঁড়ালো একদম পেছনে, সেই জারটা সে মাটির উপরে রাখলো। ছেলেটার মাথার উপর থেকে কতগুলো চুল যখন সে টান দিল, ছেলেটা আবার উঠে বসার চেষ্টা করলো, কিন্তু আবারও তাকে নুইয়ে দেওয়া হলো। মাথার চুলগুলো সেই মহিলা ওই জার খুলে জারের তেলের ভেতরে রাখলো। তেলটা মিশালো, সে মিশানোর পরে সেই মহিলা সেই চুলটা তার নিজের দুই আঙ্গুলের ভেতরে ধরল। ছেলের মাথার চুল, কয়েকটা চুল দেখা যায়, এত পরিমাণে চুল সে ছিঁড়েছে যাতে দেখা যায়, এবং সেই চুল কোনো মতেই তার লম্বা হতে পারে না, কিন্তু সেই চুল সেই মহিলা টেনে লম্বা করতে শুরু করে, এত বড় করে যে একটা নারীর চুলের সমপরিমাণে, কারণ অনেকগুলো চুল, এই চুলগুলো বিশাল আকার নিতে শুরু করলো। সে যত টানছে তত 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 1 ফিট হয়ে গেছে ততক্ষণে চুল। এত বড় চুল কিভাবে হতে পারে জীবন্ত অবস্থায় মানুষের? তার ছেলের যার মাথার চুল সর্বসাকল 1 ইঞ্চি বড় হবে? ওই তেলে ডুবানোর পরপরই চুল যেন রাবারের ইলাস্টিক হয়ে গেছে, তার টেনে লম্বা করা যাচ্ছে। এখন সে চুলটা সে নিজের হাতে নিয়ে নিজের আঙ্গুলের ভেতর একটা গিট মারল। তা দেখতে পাচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার, নিজের আঙ্গুলের ভেতর একটা গিট মারল। তারপরে ইঞ্জিনিয়ারকে দেখিয়ে দেখিয়ে ওই আঙ্গুলটার মধ্যে সে একটা কামড় দিয়ে নিজের আঙ্গুলের মাথার এক অংশ সে নিজের মুখে নিয়ে নিল। নিজের মুখে নিয়ে সেই অংশটুকু সে চিবুচ্ছে যেন মানুষ যেভাবে পান চিবায় পান, ওইভাবে সে চিবুচ্ছে, কিন্তু গিলছে না কিছু। মুখের মধ্যে রক্ত রসগুলো পর্যন্ত প্রায় ঠোঁট পর্যন্ত সে পৌঁছে যাচ্ছে। বললাম না যে পান চিবলে যেমন তেমন। নিজের বাম হাতের উপরে সেই চিবন মাংসপিণ্ডগুলো তার রক্ত রস সহ সে রাখল। তারপরে বাম হাতটা ছেলেটার মুখ বরাবর আগিয়ে দেয়, মানে খাবারটায় খাইয়ে দেওয়ার জন্য। ছেলেটার মুখ বরাবর যখন আগিয়ে দেয়, ছেলেটার মুখের ভিতরে কিভাবে জানি খাবারটা ঢুকে গেল। ছেলেটাই খেয়েছে হয়তো, খেয়াল করেন ইঞ্জিনিয়ার। তারপরে খাবার খাওয়া শেষে ছেলেটার পিঠের উপরে নিজের সেই কাটা আঙ্গুল দিয়ে কি জেনে সে করল তা দেখতে পায়নি ইঞ্জিনিয়ার। এদিকে মৌলানা আরো জোরে আরো জোরে কি জানি বলছে, কিন্তু এখন আবার সেই আগের মতো ডিমোনিক হয়ে গেছে সবকিছু। কি বলছে না বলছে সে বুঝতে পারছে না, সবকিছু ডিমোনিক শব্দ, এক অদ্ভুত ডিমোনিক শব্দ। যখন ওই অদ্ভুত ডিমোনিক শব্দ চারদিকে ছড়িয়ে পড়ল, মহিলা নিচে মুখ থেকে একটা ফু দিল, সেই একই রকম ধোঁয়া বেরোলো যেন মিস্ট। একটা ঘরে যদি কেউ এয়ার ফ্রেশনার ছড়িয়ে মারে, তা যেভাবে বেরিয়ে ছড়িয়ে পড়বে ঠিক ওইভাবে ছোট 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 কণাগুলো ঝরে পড়ছে মা একেবারে নিচের দিকে। ওই ঘরের ওই আলোতে ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছিল সেটা। ইঞ্জিনিয়ারের নাকেও সেই স্মেল ঢুকে, বাকি সবার নাকেও সেই স্মেল ঢুকে। ইঞ্জিনিয়ার টের পায় তা খুবই 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 সুন্দর ঘ্রাণ, কিন্তু পর মুহূর্তে যখন সে ঘ্রাণটা তার নাক দিয়ে গলা পর্যন্ত নামলো, গলার ভেতরে এক অদ্ভুত ধরনের বিষম খেলো সে, এবং সে বিস্তৃত পচার স্বাদ, যারা ওই ডেমোনিক কণ্ঠে কি জানি বলছিল তারাও ওয়াক ওয়াক করতে শুরু করলো, যারা দাঁড়িয়ে ছিল তারাও ওয়াক ওয়াক করতে শুরু করলো, কিন্তু ছেলেটা আসছে। ছেলেটা তখন হাসছে। ওই অবস্থাতে নিজেকে কোন রকম মানিয়ে নিয়ে মৌলানা ছেলেটার কাছে গিয়ে ওর মাথার চুল ধরে 3-4 বার ওকে ধাপা ধাপ বলের পানির ভিতরে চুবিয়ে দিল মাথাটা। যেই সময় বলের পানির ভিতরে মাথাটা চুবিয়ে দিল, ঠিক সেই সময় পেছনে থাকা মহিলা দাঁড়িয়ে বিকট কণ্ঠে চিৎকার দিল, এবং সেই চিৎকারে ঘরের ভিতরে সবাই শুনেছে, কারণ সবাই ওই চিৎকার ছেলের পিঠের দিক থেকেই এসেছে, সেটা তা টের পেয়েছিল। এটা তার মানে হীন যে মহিলা সেখানে ভয় পেয়েছে, না, সে রাগে যেন ক্রোধে আর বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। সে ক্ষিপ্ত হয়ে গেছে, তখন একটা লাথি মারল একজনের গায়ে, সে যার গায়ে লাথি মারল সে লাথিটা টের পেয়েছে কিনা জানি না, কিন্তু সে হঠাৎ পড়ে গেছে এবং চিৎকার করে বলছে কি জানি। তার চিৎকারের ধরন দেখে এবং অবস্থা দেখে ইঞ্জিনিয়ারের মনে হলো যে সে হয়তো সে ব্যথা টের পাচ্ছে, লাথে সে ব্যথাটা সে টের পাচ্ছে। ওই অবস্থাতে মহিলা আবারও সেই জার তুলে নিল, যে জারের ভেতরেটা ওই যে বাচ্চা মেয়ের মাথা রাখা, চুলগুলো তখনও সেই তেলের ভেতরে নড়াচড়া করছে, কিন্তু গলার নিচে দিয়ে কিচ্ছু নাই। সেই মাথা নিয়ে উল্টো ভঙ্গিতে সে বিভৎসভাবে সে মহিলা আবারও ওই ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় কিন্তু তার একদম নজর ছিল ইঞ্জিনিয়ারের দিকে, যেন সে বোঝাচ্ছে যে ইঞ্জিনিয়ার এবার তোর পালা, এটা সে বোঝাচ্ছে যেন। এই পর্যায়ে তারা ওই যে ডিমোনিক শব্দটা সে শুনতে পাচ্ছিল, ওই ডিমোনিক শব্দটা আস্তে 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 গায়েব হয়ে গেল, গায়েব হয়ে গেল, এবং ছেলেটাও হঠাৎ একেবারে মুখ থুবড়ে পড়ে বলের উপরে। ছেলেটা হঠাৎ মুখ থুবড়ে পড়ে বলের উপরে এবং যে ডিমোনিক শব্দগুলো ছিল সেগুলো সব পরিবর্তন হয়ে কোরআনের শব্দগুলো তার কানে আসতে শুরু করে, মানে কোরআন পড়ার শব্দগুলো তার কানে আসতে শুরু করে। এই পর্যায়ে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারের শরীরের শক্তি পুরোপুরি ফেরত আসে এবং আমাদের ইঞ্জিনিয়ার উঠে বসে। তো ইঞ্জিনিয়ারকে দেখে ওই যে গাইড, গাইড তো এখানে যা ঘটেছে তা দেখে তো আতঙ্কিত। গাইড মূলত ওই গন্ধগুলো নিজের নাকে পেয়েছে, তারা তো দেখেনি কিছু যেটা আমাদের ইঞ্জিনিয়ার দেখেছে। গাইড এখানে তখন ওই বিষম খাওয়ার মতো অবস্থায়, মানে বিস্মিত। এখন সে যখন উঠে বসেছে, গাইড সেখান থেকে বেরোতে চাইলে মৌলানা কি জানি বলল, সেটা শুনে গাইড থেমে গেল। গাইড এবং মৌলানার ভিতরে অনেক কথাবার্তা হলো, যে কথাবার্তাটা কি কারণে হয়েছিল সেটা আমাদের ইঞ্জিনিয়ার জানেন না। ইঞ্জিনিয়ার এখন পুরোপুরি ফিট টের পাচ্ছে নিজেকে, মানে আকস্মিকভাবে তার কোনো অশান্তি লাগছে না, এখন একদম ফিট তিনি, মানে একদম ফুল ফ্রেশ, কোনো অশান্তি নেই। এবং তিনি তার গাইডের সাথে খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন। গাইডও দেখলো যে ইঞ্জিনিয়ার মোটামুটি একদম ঠিক। তখন ইঞ্জিনিয়ার কিন্তু গাইডকে বলল যে সেইখানে এক মহিলাকে দেখেছে ছেলের পেছনে। যখন গাইড এই কথা আবার মৌলানাকে বলল, মৌলানা ইঞ্জিনিয়ারের দিকে তাকিয়ে কতগুলো কথা জিজ্ঞেস করলো, যে কথাগুলো আবার গাইড ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করে। তা হলো মৌলানা তাকে জিজ্ঞেস করে তুমি কাকে দেখছো। ইঞ্জিনিয়ার বলে যে সে এক লম্বা মহিলা দেখেছে যার চেহারাটা বিকট ছিল একদম শুরুতে, তার মাথাটা এই ঘরের একটা কর্নারের চেয়ে তো অনেক বড় ছিল, একটা মানুষকে সে গিলে খেতে পারবে, কিন্তু তার আয়তন নিচের দিকে কমতে থাকে, সে পরে একটা নারীর আয়তনে এসে পৌঁছায়। কিছুক্ষণ আগে সে বিশ্রীভাবে বেরিয়ে যেয়ে একটা জার নিয়ে আসে, যে জারের ভেতরে একটা কাটা মাথা ছিল কোনো শিশু বাচ্চার, বাচ্চা মেয়ের আর কি। ওর ভেতরে তেল দোবানো ছিল, ওই তেল ছেলের মাথা থেকে একটা চুল ছিঁড়ে সেই তেলের ভিতরে ডুবানো পরে ইলাস্টিকের মতো লম্বা করে পরে সে চুল নিজের হাতের ভেতরে, সে নিজের হাতের আঙ্গুলের ভেতরে চুলটাকে সে বাঁধে, নিজের আঙ্গুল কামড়ে সেইটা আবার ছেলেকে খাইয়ে দেয়। আর একটু আগে সে চিৎকার করে রাগ দেখিয়ে ওই চাহ নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে গেছে, এবং সে যাওয়ার পর থেকে একদম ঠিক, সে নিজেকে অনেক সুস্থ অনুভব করছে। কিন্তু আসল কথা হচ্ছে কি, এইখানে যে বাচ্চাটা, যে 15-16 বছর বয়সের ছেলেটা, বাচ্চা বলা ভুল, ওই কিশোরের অবস্থা অত্যন্ত খারাপ। কারণ এই যে সময়টার ভিতরে কথা হচ্ছিল, ওই ছেলেটা তখন ওয়াক ওয়াক করছিল এবং তার পেটের ভেতর থেকে কিছু জিনিস বেরিয়ে আসে, তা বমি সহ, কিন্তু সে বমিগুলো ছিল রক্তের, আনাম রক্তের, কয়েকটা টুকরো কি জানি পাওয়া পর্যন্ত যায় তার পেট থেকে, যেটা থেকে পচা গন্ধ আসছিল, মারাত্মক পচা গন্ধ। ছেলেটার চোখ রীতিমতো উল্টে যাচ্ছিল, রীতিমতো উল্টে যাচ্ছিল, মানে ছেলেটা যেন জানে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিল। আমাদের ইঞ্জিনিয়ার একদম ফিট অনুভব করছিল, আমাদের ইঞ্জিনিয়ার সেখান থেকে চলে যেতে চাইছিল। মৌলানা তাকে কি জানি বলল, গাইড তাকে বলল যে মৌলানা পৌঁছে বের হওয়া যাবে না। ওই সময়তেই একেবারে সারাশি বৃষ্টি নামলো হুট করে, মানে কোনো কারণ ছাড়াই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো এখানে, কোনো সিগন্যাল ছাড়া, কোনো কিছু ছাড়া। এখন এই ঝমঝমিয়ে বৃষ্টির ভিতরে সে বের হবে কিভাবে? এদিকে ছেলেটা না আবার কেমন জানি করছে, এই যে কিছুক্ষণ যে আমাদের ইঞ্জিনিয়ার সবকিছু নিজের ভেতরে ঠিকঠাক পেল, ভালো লাগছিল তার, তার নাকে এবার আবার ওই গন্ধ এলো। কেন জানি ওই গন্ধ ওই ঘরে সবাই পাচ্ছে, আবার মিষ্টি ফুলের গন্ধ, যা পরক্ষণে পচা এক ভয়ঙ্কর রূপ নেবে, এবং তা ওই রূপ নিল, এবং ওই রূপ নেওয়া মাত্রই ইঞ্জিনিয়ারের অবস্থা আবার আগের মতো হতে শুরু করলো, তার শরীর থেকে পুরো শক্তি গায়েব হতে লাগলো, সে বসে পড়লো, কলাপস করলো, সে তার মনে হচ্ছে তার হাত পা কাঁপছে, দুনিয়ার সমস্ত কিছু তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সমস্ত শক্তি সে হারিয়ে ফেলছে, সে এখন একদম ননির পুতুলের মতো হয়ে গেছে। দাঁড়ানো লোক বসে বলল, বসে থাকা অবস্থায় কাত হয়ে হেলান হয়ে হেলান দিয়ে সে পড়েও যাওয়ার মতো অবস্থা তার। তখন একটা অদ্ভুত শব্দ সে শুনতে পায়, শব্দটা এমন কে জানি কিছুটা ঠেলছে, মানে ঠেলা দিচ্ছে, সে অদ্ভুত ভাবে সে কোনো কিছু ঠেলা দিচ্ছে, একটা কাঁচার জার। প্রথমে দরজা দিয়ে জারটা এগিয়ে এলো, কেউ জারটাকে ঠেলে দরজা দিয়ে আগে ঢুকেছে, ওদিকেও ছেলেটার অবস্থা খারাপ। ইঞ্জিনিয়ার দেখছে আগের জার, একটা হাত এলো জারটাকে ধরল, আবার ঠেলা দিল, হাতের কোণে পর্যন্ত দেখা যায়। ওই ভয়ঙ্কর নারী, দুই হাতের পাতা দুই হাঁটুর উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে সে বৃষ্টির ভেতরে ঢুকলে ঘরের সম্পূর্ণ ভিজা, সে ওইভাবে হেঁটে ওই গ্লাসের জারটা সে ঠেলে ঠেলে ওই ছেলের পেছন পর্যন্ত গেল। ওই গ্লাসের জারের ভেতরে কিন্তু এই মুহূর্তে সে চুল দেখতে পাচ্ছে, হয়তো মাথাটা ঘুরে গিয়েছে, এই জন্য সে মাত্র চুল দেখছে, অন্য কোনো কিছু না, শুধুমাত্র চুল দেখছে সে এখন। কিছুক্ষণ পরে একদম হঠাৎ সে দেখলো যে ছেলেটা নড়ে উঠেছে। এই এই কিছুক্ষণ পর কারণ কেন জানি তার কাছে মনে হলো যে তার ঘুম আসছিল, এই জন্য কিছুক্ষণ পরে সে যখন তাকালো সে দেখছে যে ছেলেটা সমানে ও চিৎকার করছে, ওকে ধরে রেখেছে কয়েকজন লোক, ওই ছেলেটাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে রেখেছে ওই মহিলা, ওই বিশ্রী দর্শন মহিলা, তার ওই চোখ, তার ওই মুখ, তার ওই নাক, তার ওই চেহারা, তার ওই হাত, এইসব কিছু দিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরেছে, এবং ছেলেটা চিৎকার করছে সেও চিৎকার করছে, ছেলেটা কথা বলছে সেও কথা বলছে। মলানা তাকে ঝাড়ছে, বারবার ঝাড়ছে, তাকে কি যেন বলছে, সে চিৎকার করছে, সে সব কিছু করছে, না সে যাবে না। ওই একটা পর্যায়ে এই যে ধস্তাধস্তি হচ্ছে মলানার সাথে সে ছেলের, হঠাৎ ছেলেটা একেবারে নেমে পড়ল, চিৎকার করা অবস্থায় একদম নেমে পড়ল, মহিলা ছেলেটাকে ছেড়ে দাঁড়িয়ে গেছে, মানে সে সাথে সাথে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেল, সেই কাঁচের জিনিসটা উঠালো, সে তেলটা নিজের উপরে ঢালল, নিজের উপরে ঢালার পরে সে যেন একদম নতুন করে সে শক্তি পেল, একদম নতুন করে। এবার সে হাসছে, সে আসছে, আর ছেলেটা যে নুয়ে আছেন এখন, এখন ছেলেটা হাসতে শুরু করেছে, আবার ওই ডিমোনিক শব্দ তার কানে আসতে শুরু করে, ওই ডিমোনিক শব্দে যে কি অদ্ভুত কথাবার্তা বলছিল, কি যে পড়ছিল, কি পরে পরে এদিক ওদিক ফুদিচ্ছিল সেটা সে বুঝতে পারছিল না, ওই ডিমোনিক শব্দে সে কোনোভাবে বুঝতে পারছিল না যে সে কি করছে না করছে, কোথায় কে কি করলো না করলো কিচ্ছু সে বুঝতে পারছে না। ওই অবস্থাতে ওই মহিলা কাঁচের জারটা তুললো, এখান থেকে আস্তে করে বেরিয়ে গেল। সে যখন বেরিয়ে যায় ঠিক ওই ওই সময় ঝমঝমিয়ে তখনও বৃষ্টি হচ্ছে, আর ছেলেটা মুখ থুবড়ে পড়ে, তার সামনে যে পানির বোল, ওই বোল তখন আর ছিল না, চারপাশে পানি, বোল কোথায় গেছে কে জানে, ওইখানে মুখ থুবড়ে পড়ে ছেলেটা। এটা এই পর্যন্তই, ওই রাত আর কোনো ঘটনা ঘটেনি। তো ওই রাতে তা সে বেরোতে পারেনি, কিন্তু ভোরবেলায় ওই অন্ধকারের ভেতরে সেখান থেকে মুভ করার চেষ্টা করে আমাদের ইঞ্জিনিয়ার, কারণ তার তো আর এখানে থাকার দরকার নেই, কিছু হাত দিয়েছিল বা যেটাই ছিল সেটা সে পে করে দিয়েছে, এবং তার গাইড তাকে বলছিল যে তুমি এই যে রাস্তা দিয়ে আমরা এসেছি, ওরা বলেছে ওই রাস্তা দিয়ে যাতে আমরা না যাই। তখন সে গাইডকে জিজ্ঞেস করেছিল কেন, তখন গাইড তাকে বলে তুমি কিন্তু একটা কথা তাদেরকে বলেছো, তোমার কি মনে আছে, তুমি যখন এখানে উঠেছো তুমি বলেছো তুমি কিন্তু এখানে এক নারীকে দেখেছো, তুমি যাকে দেখেছো তাকে এখানে সবাই পন্টি আনার বলে জানে, সে যখন আশপাশে থাকে সে সুগ্রাণ ছড়ায় এবং ওই সুগ্রাণ একটু পরে ভয়ঙ্কর রূপ নেয়, আর তাকে কিন্তু কেবল তারাই দেখতে পায়, আর বেশি তাকে পাওয়া যায় কোথায় জানো, যেখানে কলার বাগান থাকে, যেখানে পানি থাকে, ওই সমস্ত জায়গায়। তুমি তো তাকেই দেখেছ, তুমি দেখেছ না জাল দিয়ে ধরতে, জাল দিয়ে তো শিকার করে, তো সে তো শিকারের উদ্দেশ্যেই বের হয়েছিল, ভাগ্য ভালো যে তুমি দেখেছো তাকে, আর এই কথাগুলো তাদেরকে বলেছ, বলেছ বিদায়। এখন তারা বুঝছে ওই রাস্তা দিয়ে না অন্য রাস্তা দিয়ে যেতে, তো অন্য রাস্তা এখন তৈরি। ওই অন্য রাস্তা দিয়ে যখন বোট চালিয়ে ওই সময় তারা যখন রওনা দিল, তখন অন্ধকার, কিন্তু দেখা যায় সব। এবং বোটের উপরে হারিকেন জ্বলানো, মানে হারিকেন না ওই রকম টাইপের আর কি, যে হ্যাজাক আছে না ওই হ্যাজাক। তো বোটটা তো চলছে, যে বললাম না যে ছোট ছোট দ্বীপ আছেন, পানি দিয়ে সবকিছু ঘেরা একরকম। একদিকে তার নজর যায় ইঞ্জিনে, কিন্তু একদম ফ্রেশ, তার কোনো অশান্তি লাগছে না, কোনো কিছু না। যেদিকে তার নজর যায় ওই দিকে তার কেন জানি মনে হল ওইখানে ওই মহিলা তাড়ানো, ওই লম্বা আকৃতি তার, এখন তার হাতে জার, এবং জারের মাথায় মানে মুখে তার হাত একটা রাখা, এবং জারের নিচে তার একটা হাত রাখা। তো যখন ইঞ্জিনিয়ার এটা দেখলো, সে নিজের চোখটা সাথে সাথে বন্ধ করে ফেলে, সে আর দেখতে চায় নাই। এবং ইঞ্জিনিয়ার তখন সজ্ঞানে সুরা ইখলাস পড়তে শুরু করে। ইঞ্জিনিয়ার যখন সুরা ইখলাস পড়তে শুরু করে, পানির ভেতরে কিছু একটা মুভমেন্ট হয়। ওই মুভমেন্ট দেখে ওই বোট যে বাইক ছিল, মানে যিনি মাঝি, তিনি তাদের ভাষায় কি যেন বললেন। ওই কথাটা বলার পর পরেই তারা দুজন অস্থির হয়ে ওঠে, মানে গাইড এবং মাঝি, কোন এক অদ্ভুত কারণে তাদের ওইখানে পানির ভেতরে কুমির ঘোরাফেরা করছে। এদিকে কিন্তু কুমির ঘোরাফেরা করে না, কিন্তু মাঝি খুব সহজে বুঝতে পারলো যেটা কুমির ছাড়া অন্য কোনো কিছু না। একবার এদিকে একবার ওদিকে, আবার কি যেন একটা মাটির পানির উপরে ভেসে উঠেই আবার সাথে সাথে গায়েব হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি বুঝতে দিচ্ছে না। হ্যাজাক পাথিটা উপরে উঠে চারদিকে দেখানোর চেষ্টা করছে, যেই মুহূর্তে হ্যাজাক পাথিটা উঠলো পানির উপর, আর সেই জিনিসটা ভেসে ওঠে না। অতি দ্রুত কাছাকাছি যেই জায়গাটা একটু দ্বীপের মতো জায়গা রয়েছে, মানে যেখানে লোকজন আছে, সেই দিকে তারা চিৎকার করতে করতে হেল্প চাইলো তাদের ভাষাতে, ওদিকে তারা এগিয়ে গেল ওই অন্ধকারের ভেতরে, মানে ওই রাতে আর কি। তো তাদের আশঙ্কা হচ্ছে যে কুমির ছিল পানিতে, যেটা মাঝিকে প্রচন্ডভাবে ভয় ধরিয়ে দিয়েছিল। কিন্তু ইঞ্জিনিয়ারের কেন জানি মনে হয়, মানে এখন এই ঘটনা শেয়ার করার সময় ইঞ্জিনিয়ারের কেন জানি মনে হয়েছিল, মানে পানির নিচে কুমির ছিল না, মনে হয় ওই মহিলাই পানির নিচে ছিল। নৌকা উল্টে দিতে পারলে আমাকেও ডুবে মারত, গাইডকেও মারত, মাঝিকেও মারত, কারণ গাইড তো তার কথা বলে দিয়েছিল সে পন্টিয়ানাক। যখন যে পন্টিয়ানাকের কথা তাকে বলে, এখন ইন্দোনেশিয়া এই জিনিসটা কি নামে চলে এত সে জানে, বিভিন্ন নামে নাকি চলে এটা, মানে তারা এক্সিস্ট করে এবং তারা নাকি লোকজনকে ধরে, লোকজনকে ভর করে। এখন ওই হোটেলের স্টাফ, যে হোটেলে সে থাকতো, এখন সেখানে আপাতত সে ফিরে যাবে, ওই হোটেলের এক স্টাফ বলেছিল যে মনে হয় তোমার উপরে ওই জিনিসের নজর পড়ছে, কারণ পন্টিয়ানাকের একটা স্বভাব আছে, সে যাকে ধরে তাকে মারার উদ্দেশ্যেই ধরে, তার প্রতি তার রাগ থাকে, ক্ষোভ থাকে, সবকিছু থাকে। তো প্রথম দিকে যখন কেবিনের আলামতগুলো সে বলেছিল না ওই স্টাফকে, ওই স্টাফকে তো এটাই বলেছিল, আর এখন এখানে আসার পরে তো আরো সবকিছু বদলে গেছে। ঘুরে ফিরে মনে হচ্ছে সবকিছুই যেন পন্টিয়ানাকের মানে একটা হিসাবের ভেতরে পড়ে গেছে এখন, মানে ওই সময় পন্টিয়ানাক হতে পারে, কারণ তার লাশ পাওয়া গিয়েছিল যে শুরুতে ওই যে কেবিনের ভিতরে দেখা গিয়েছিল, কারণ লাশ পাওয়া গিয়েছিল পোর্ট সাইডে, জাহাজের পোর্ট সাইডে ডুবন্ত অবস্থা, অদ্ভুত ভাবে কতদিন যে সেই লাশ সমুদ্রে ডুবেছিল ওই জাহাজের সাথে চলেছে, মানে এটা বুঝি না নিজেও। কিন্তু ওই দিন এখান থেকে আসার পরে ইঞ্জিনিয়ারের আর কোনো সমস্যা হয়নি, ইঞ্জিনিয়ার একদম ফুল ফ্রেশ। এই ঘটনা ইঞ্জিনিয়ার চেয়েছিল অনেক আগেই চেয়েছিল, মানে রেডিওতে প্রচার করতে, কিন্তু ইঞ্জিনিয়ার সেটা করার সাহস পায় নাই। কেন পায় নাই সেটা হচ্ছে, একে তো ছোট করে বলতে হতো, আর ছোট করে জীবনের কথা বলা যায় না, ছোট করে যেমন জীবনের কথা বলাও যায় না, আবার তার লেখাও যায় না, আর তখন সব ওই ছোট ছোট জিনিসের উপরই থাকতো, ওই ধরা বাঁধা একই ঘটনা, পিচাসের কাহিনী আর কিচ্ছু না। তো শেষ হলো এই ঘটনাটা, মানে এটা এরকম ঘটনা, এখানে ঘুরে ফিরে যেটা আমি দেখলাম, মানে সে নিজেও আক্রান্ত একজন এন্টিটি দ্বারা, এবং সেটা হচ্ছে নারী এন্টিটি, আর ওই যে ছেলেটা, ওই ছেলেটাও তো নারী এন্টিটি দ্বারা আক্রান্ত। এখন পন্টিয়ানা জিনিসটা কি, মানে এখন থাকে তো রুরাল এরিয়াগুলোর ভেতরে, এখন আপনি যদি গ্রামে যান আর তমুকের ভূত তমুকের ভূত বিভিন্ন নামে জানবেন বিভিন্ন এন্টিটিকে। এখন তাদের শক্তির লেভেলটা ডিসাইড করা আসলে তারা কি জিনিস, বাকিটা কোনো একদিন আলাপ করবো ইনশাল্লাহ, কোনো একদিন তো আলাপ করবো। কিন্তু আজকে পর্বটা শেষ করবো অ্যানির ঘটনা দিয়ে। অ্যানির এই ঘটনা বলার পূর্বে আমি আপনাদেরকে জানাতে চাই, আমি মিডডে হরর পডকাস্টে অ্যানির ওই ঘটনাটা যেটা পড়ি নামে আমরা প্রচার করেছিলাম, ওই ঘটনাটা নিয়ে কথা বলি। মূলত আমি যেটা ফিগার আউট করতে পারি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে, আমার ডাউট হচ্ছিল ওই কাবুলি স্যুট পরা ক্যারেক্টারটাকে নিয়ে, মানে সেই ব্যক্তিকে নিয়ে যাকে সে মামা বলে ডাকত। তার প্রেজেন্স, তার অ্যাক্টিভিটি হয়তো তার কাছে ভালো বা অন্য লোকের কাছে ভালো, কিন্তু আমার কাছে পুরোপুরি সাসপিশিয়াস। এই জন্য আমি সেদিন মিডনাইট হরর পডকাস্টের ওই পর্বে ওই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করি, এবং আমি আমার মতামত দিই। তো কিছু কথা সে ওই ব্যাপারও বলেছে এবং কিছু কথা সে নিজের জীবনের ব্যাপারও বলেছে। তা আমি তার ঘটনাটি এখন আপনাদেরকে পড়ে শোনাই। ঘটনাটি এরকম, যে সেটাই ছিল আমার শেষ দেখা আসাদ মামার সঙ্গে। সেই কালো কাবুলি পাজামা পরা সত্তা যাকে আমি দেখেছিলাম যখন আমার শ্বশুরকে ধরে রেখেছিলাম আমি, অন্তত এরপর থেকে আমি আর তাকে সেই রূপে দেখিনি। আমি শিওর নই এডিটিং এর কারণে ওই অংশটা ঘটনা থেকে বাদ দেওয়া হয়েছিল কিনা, তবে রাসেল ভাইয়ের মৃত্যুর রাতে সমস্যাটা আসলে সন্ধ্যা থেকে শুরু হয়। আমি টিনের দেয়ালের ওপাশে একটা অভাব ও অনুভব করতে পারছিলাম, আর তখনই আমি আমার স্বামীকে বলেছিলাম আমি খুব অস্বস্তি অনুভব করছি। তারপরে অদ্ভুতভাবে জাম গাছের জামগুলো পড়তে শুরু করলো আমাদের টিনের ছাদের উপর, জোরে জোরে শব্দ হচ্ছিল, কিন্তু জাম পরে টিনে ঠোক্কর খাওয়ার মতো শব্দ। সম্ভবত উপরের ঘরে তখন কেউ হেঁটে বেড়াচ্ছিল সম্ভবত, কিন্তু টিনে জাম পড়ার শব্দে আমরা বুঝে উঠতে পারিনি উপরে কিছু ঘটছে কিনা। যদি ওই শব্দগুলো না হতো হয়তো আমরা তখনই কিছু সন্দেহ করতে পারতাম। এরপর যখন আমি ঘুমানোর চেষ্টা করি ওই রাতে, তখন রাসেল ভাইয়ের মুখটা খুব ভয়ানকভাবে আমার সামনে ভেসে উঠছিল, যে অংশটা এডিটিং এর সময় আমরা বাদ দিয়েছিলাম সেই অংশের কথা সে আবার আপনাদেরকে মনে করে দিচ্ছে। 12 অক্টোবর মিডনাইট হরর পডকাস্টে চিল্লা বিষয়ে কথা হচ্ছিল। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি সত্যি অনুভব করেছিলাম যেন আল্লাহ আমাকে এক ধরনের চিল্লার অবস্থায় রেখেছিলেন, সম্পূর্ণ একাকিত্ব ও বিচ্ছিন্নতা। একসময় টিভিটাও নষ্ট হয়ে গেল, চলত না। আমার স্বামীর গ্রামের এলাকাটা এতটাই অনুন্নত ছিল যে সেখানকার কোকাকোলাও পাওয়া যেত না, সেখানে একমাত্র প্রচলিত পানীয় ছিল সেভেন আপ। আমার ইন্টারনেটও প্রায় ছিল না, টিভিও ছিল না। আমি বেশিরভাগ সময় ইবাদতে কাটাতাম, আমি কোরআন পড়তাম, জিকি করতাম, ডায়েরিতেও লেখালেখি করতাম, মানুষের সঙ্গে কথা একটু কম বলতাম। আমি গসিপ তো কোনোদিন আমি করতাম না। আমি প্রায় প্রতিটি নামাজে কেঁদে ফেলতাম, হঠাৎ করে এমন খাবার খেতে হতো যেগুলোর সঙ্গে আমি অভ্যস্ত ছিলাম না, শ্বশুরবাড়ির আঞ্চলিক ভাষা বুঝতাম না, এমনকি বাইরে যাওয়ার ব্যাপারটা আমার জন্য কঠিন ছিল, কারণ গ্রামের বাইরের সিচুয়েশনের সাথে আমি অভ্যস্ত ছিলাম না। কখনো কখনো হয়তো একাকিত্ব, দুঃখ, বেদনা মানুষকে আল্লাহর নিকটবর্তী করে তোলে। আমি বড় পাপী, কিন্তু আল্লাহ সর্বদা আমার প্রতি দয়ালু ছিলেন। যখন আমি পড়ে যাই সেজদায়, তিনি আমাকে আবার তুলে ধরেন। যে সামান্য আত্মিক অধিকার বা স্পিরিচুয়াল পজিশন আমি একসময় অনুভব করেছিলাম, এখন আমি বুঝতে পারি সেগুলো আসলে আমার নিজের ভুলের ফলাফল ছিল। আমি আমার চারপাশের পরিবেশে প্রভাবিত হয়ে পড়েছিলাম, নিজের ভেতরে স্থিরতা হারিয়ে ফেলেছিলাম, তাই ওই সময় যা ঘটেছিল তা আমার নিজেরই ত্রুটির কারণে। হয়তো এখন বুঝি সেটি ছিল এক অবিরাম আত্মিক যুদ্ধ, যা তখনও চলছিল, এখনও চলছে, সম্ভবত সারা জীবন চলবে। তবে আল্লাহর ইচ্ছায় আমি সবসময় তাদের চেষ্টাগুলোকে পরাস্ত করতে সক্ষম হয়েছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতে পারব। আমি যখন আমার যমজ কন্যাদের গর্ভে ধারণ করেছিলাম তখন প্রথম ট্রিমস্টার ট্রাইমেস্টার, তখন যখন প্রথম ট্রাইমেস্টারে প্রায় প্রতিদিন বা একদিন পরপরই আমি বোবায় ধরা বা স্লিপিং প্যারালাইসিসের মধ্যে পড়তাম, সেই সময় আমি আধা জাগ্রত অবস্থায় থাকতাম। আশেপাশের পরিবেশ কিছুটা বুঝতাম, আবার কিছুটা বুঝতে পারতাম না। তখন কানে প্রবল বাতাসের শব্দ শুনতাম, যেন প্রবল ঝড় বা টর্নেডো বয়ে বেড়াচ্ছে। কখনো সেই শব্দ সাগরের ঢেউয়ের মতো লাগত। এইরকম একটা ফ্রিকোয়েন্সি আমি একবার ইউটিউবে হঠাৎ শোনাছিলাম, কিন্তু এখন ঠিক মনে করতে পারি না, তারা যেন আমার স্মৃতি মুছে দেয়। গর্ভাবস্থার প্রথম দিকটায় প্রায় রাত 2-3টার দিকে ঘুম ভেঙে যেত আমার। তখন বুঝতাম আমি হেসে ওঠা ছেড়িতে মতো, একটা ভয়ানক ধীর গতির গভীর গলার হাসি, শয়তানের হাসি। আর আমার স্বপ্নের শেষ দৃশ্যটা যা মনে থাকত, সেটি হলো একটি কালো ছায়া দ্রুত আমার শরীরের ভেতরে ঢুকে পড়ছে। তখন আমি প্রাণপণে লড়াই করতাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলতাম কখনো আল্লাহ, কখনো সূরা ফাতিহা, তো কখনো সূরা নাস বা ফালাক, যা মুখে আগে আসতো সেটাই বলতাম। অদ্ভুত ব্যাপার হলো, আমি সবসময় জানতাম যে ওরা চেষ্টা করছে, আমি সেই মুহূর্তগুলোতে পুরোপুরি সচেতন ছিলাম, ওদের সমস্ত চেষ্টা আমি ধরতে পারতাম। যখন পডকাস্টে আমার অবস্থার কথা বলা হয়, যে আমি যেন এক বিশাল সমুদ্রে একা সাঁতরাচ্ছি এবং আমাকে শক্ত থাকতে হবে, সাঁতার থামানো যাবে না, তখন হঠাৎ আমার একটা পুরনো স্বপ্ন মনে পড়ে। আমার বয়স তখন 15। স্বপ্নে দেখি আমি একটা বালুময় টিলার উপরে দাঁড়িয়ে আছি, টিলার অনেক উপরে আমার মা দাঁড়িয়ে আছেন, সাথে আমার ভাই ও বোনের হাত ধরে, তাদেরকে বাস্তবের চেয়েও বয়সে ছোট দেখাচ্ছিল তখন। আমি তাদের দিক থেকে চোখ ফিরিয়ে নিচের দিকে হাঁটতে শুরু করি, নিচে নেমে এসে দেখি সামনে এক বিশাল জলাশয়, হয়তো নদী বা হ্রদ, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আর এক কদম বাড়ালেই আমি পিছলে পানিতে পড়ে যাব, অথচ আমি সাঁতার জানি না। উপরে তাকিয়ে দেখি আমার বাবা সবুজ পাগড়ি ও সাদা জুব্বা পরে আছেন, তার এক পা মাটিতে আরেক পা পানির ভেতরে কোনো পাথর বা ভাসমান কোনো কিছুর উপরে রাখা। আমি তার অবস্থানে যেতে খুব আগ্রহী, কিন্তু আমি পা তোলার আগেই বাবা স্বপ্নের ভেতরেই বললেন, তুমি এখনো প্রস্তুত না, আমি প্রশিক্ষণ নিয়েছি তাই আমি ভারসাম্য রাখতে পারি, কিন্তু তোমার আরো সময় লাগবে, একদিন তুমি এখানে আসবে ইনশাল্লাহ, কিন্তু এখন নয়, তোমার আরো শেখা বাকি আছে। আমি বলেছিলাম না আমি পারব, আমি যেতে চাই। তিনি মৃদু হেসে বললেন, ধৈর্য ধরো, কিন্তু আমি তবুও পা বাড়ালাম আর সঙ্গে সঙ্গে পিছলে পড়ে গেলাম পানিতে, ডুবে যেতে যেতে ঘুম ভেঙে যায় আমার। 2020 সাল কোভিড-19 মহামারীর সময়, যখন পুরো পৃথিবী লকডাউনে ছিল, আমি মনে করি সেটিও ছিল এক ধরনের চিল্লা বা একান্ত নির্জনতা সময়। সেই সময়ে অনেক মানুষের মুখোশ খুলে গিয়েছিল, স্বার্থপরতা গ্রাস করেছিল সমাজকে রীতিমতো। মৃত্যু ভয়ে মানুষ এতটাই আতঙ্কিত ছিল যে নিজেদের জীবন বাঁচাতে গিয়ে অন্যের প্রতি অমানবিক আচরণ করেছিল। সেই সময় মানুষ নিজের ভেতরের প্রকৃত চেহারা প্রকাশ করে ফেলেছিল। আমরা আসলে কতটা পরকালের জন্য প্রস্তুত তা একদম স্পষ্ট হয়ে গিয়েছিল তখন। পরিবারগুলো একসঙ্গে বন্দি ছিল ঘরের চার দেয়ালের মধ্যে, একজন আরেকজনের মুখ দেখতে দেখতে অনেকের সম্পর্কেই রীতিমতো ভাঙন নেমে আসে। 2020 ছিল বিশৃঙ্খলার বছর, কিন্তু সেই বিশৃঙ্খলা মানুষকে চিনিয়ে দিয়েছিল কে সৎ, কে সত্যি আর কে ভেতরে পচে গেছে। এগুলো আমার নিজের ব্যক্তিগত প্রতিফলন বা পয়েন্ট অফ ভিউ। আমি চেষ্টা করি জীবনের প্রতিটি মুহূর্ত থেকে শিক্ষা নিতে, কারণ প্রতিটি সময় প্রতিটি ঘটনার পেছনে একটা না একটা কারণ বা শিক্ষা থাকে। তবে আরেকটি ঘটনা যা বহুদিন ধরে আমার মনের মধ্যে গেঁথেছিল, আজ পর্যন্ত শেয়ার করার সাহস পাইনি, তা আজ বলতে চাই। 2009 সাল যুক্তরাষ্ট্র, তখন আমি কেবলমাত্র টিনেজে প্রবেশ করেছি। আমাদের পরিবার তখন আর্থিক সংকটে ভুগছিল, সেই কারণে আমার বাবা আমাদের দুতলার বাড়িটা রিনোভেশন করার সিদ্ধান্ত নিলেন। আসলে বাড়িটা একটি পরিবারের থাকার উপযোগী ছিল, কিন্তু আর্থিক সমস্যার কারণে সিদ্ধান্ত হলো প্রথম তলা ও বেসমেন্ট আমরা নিজেরা ব্যবহার করব আর দ্বিতীয় তলা ভাড়া দেওয়া হবে। অনেকদিন খোঁজাখুঁজির পর এক পরিচিত আন্টি আমাদের জন্য এক দম্পতিকে রেফার করলেন, একজন তরুণ বাঙালি ইমাম ও তার স্ত্রী। যারা প্রস্তাব দিলেন তারা কিছু মাসের জন্য বাংলাদেশ যাবেন, তাই অগ্রিম ভাড়া দিয়ে তাদের জিনিসপত্র ও ফার্নিচার রেখে যেতে চান। আগস্ট মাসের মাঝামাঝি সময় তারা বাংলাদেশ দেশে চলে যাবেন। তাদের যাওয়ার পর ছিল গ্রীষ্মের শেষ দিক, যাওয়ার সময়টা ছিল গ্রীষ্মের শেষ দিক। নতুন স্কুল বছর শুরু হবে সেপ্টেম্বর থেকে, তাই এই সময়টা আমরা পরিবার হিসেবে একসাথে কাটাতাম, আমি আমার মা আমার ভাই ও বোন। বাবা যখন কাজে থাকতেন পুরো বাড়িতে শান্তি বিরাজ করত, মা ছিলেন আমাদের নিরাপদ আশ্রয়। কিন্তু বাবা যখন বাড়িতে ফিরতেন নিজেকে সিংহ বলে ঘোষণা দিতেন, এই বাড়িতে আমার কথাই শেষ। আমরা তার অনুমতি ছাড়া বাইরে যেতে পারতাম না, আর গেলেও ভয়ে গিয়ে আবার ভয়ে ফিরে আসতাম। একজন প্রকৃত নার্সিসিস্টিক ব্যক্তির মতো আচরণ ছিল আমার বাবার। যাই হোক, দিনের বেলা মা আমাদের গল্প শোনাতেন, নবীদের গল্প, ঐতিহাসিক গল্প, ষড়যন্ত্রের তত্ত্ব, গ্রহ নক্ষত্র, ধর্ম, সংস্কৃতি, তার নিজের শৈশবের দুঃসাহসিক সব অভিজ্ঞতা আমাদের শোনাতেন। মায়ের গল্প শোনার আনন্দ কোনো সিনেমার চেয়েও বেশি, গল্প শোনা সেই অভ্যাসটা আজও আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা ইংরেজি বা হিন্দি সিনেমা দেখতে পারতাম না, গান শুনতেও নিষেধ ছিল, কিন্তু হাস্যকর ব্যাপার হলো বাংলা নাটক দেখতে পারতাম, সেটাও শুধুমাত্র তখনই যখন বাবা বাসায় থাকতেন। সে সময় আমি কৈশোরে পা দিয়েছি, শরীর মন সবকিছু বন্ধ ছিল, আমি ছিলাম অনেক বেশি আবেগপ্রবণ, দুর্বল, লাজুক আর ভীতু। আমরা ভাই বোন মিলে কারাতে ক্লাস করতাম, ইসলামিক স্কুলও পড়তাম, তাই শৃঙ্খলা ছিল যথেষ্ট, যদিও আমরা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় থাকতাম। আমি যুক্তরাষ্ট্রে থাকার বিষয়টা বারবার বলছি, কারণ এখানে মানুষ সাধারণত ভাবে ওখানে বড় হওয়া মানে ধর্ম থেকে দূরে থাকা বা স্বাধীন চেতা হয়ে যাওয়া, কিন্তু আমাদের ক্ষেত্রে তো একদম সত্যি না। গ্রীষ্মের লম্বা দিনগুলো শেষ হলো, সূর্য ডুবে রাত নামল, রাত দশটা, মাঝরাত না, তিনটাও না, একদম দশটা বাজলেই বাড়ির চারপাশে অদ্ভুত কিছু ঘটতে শুরু করত। আমাদের ঘর ছিল প্রথম তলায়, আমি আর আমার বোন সাবা মাঝখানের বিছানায় একসাথে ঘুমাতাম, আমার ছোট ভাই জুনায়েদ ঘরের একদম শেষ দিকে নিজের বিছানায় ঘুমাত। ঘরের এক পাশে ছিল একটা দরজা যা করিডোরের দিকে খুলে যায়। করিডোরটা দিয়ে সামনে গেলে প্রথমে ছিল জুতা রাখার আলমারি, তারপরে সরাসরি একটা কাঠের দরজা যা দ্বিতীয় তলায় ওঠার পথ। দ্বিতীয় তলাটা তখন পুরোপুরি ফাঁকা, শুধু ভাড়াটিয়ার ফার্নিচার ও জিনিসপত্র পড়ে আছে। দরজাটা ছিল খুব পুরনো কাঠের, আর বাইরে থেকে বন্ধ করার জন্য একটা ছিটকিনি টাইপের লক ছিল। প্রতিদিন রাতে আমরা ঘুমানোর আগে দরজাগুলো ঠিক মতো বন্ধ করে দেখতাম। ঘুমানোর আগে মা আমাদের নিয়ে বসতেন, সব দোয়া একসাথে পড়ে ফেলতাম, তারপরে একে অপরকে সালাম জানিয়ে গুড নাইট বলে শুয়ে পড়তাম। আমি বিছানায় শুয়েছিলাম, ঠিক তখন ঘড়িতে বাজলো রাত দশটা, একদম দশটা। আর ঠিক সেই মুহূর্তেই আমরা সবাই শুনতে পেলাম রান্নাঘরের কাপ গ্লাস নড়াচড়া হচ্ছে, টুং টুং ট্যাং ট্যাং, প্লেটগুলো যেন কেউ তুলে নিচ্ছে, আবার আস্তে করে রেখে দিচ্ছে, আবার তুলে নিচ্ছে, আবার আস্তে করে রাখছে, এইভাবে বারবার। একসাথে চারজন মানুষ কি একই জিনিস শুনতে পারে ভুলবশত? এটা কি হ্যালুসিনেশন নাকি সম্মিলিত হ্যালুসিনেশন? অসম্ভব, আমরা সবাই একদম পরিষ্কারভাবে শুনেছিলাম। আমাদের রুমের পাশে ছিল মায়ের ঘর, মাঝে একটা দরজা ছিল যা সামান্য খোলা থাকত, হঠাৎ সেই দরজা একদম পুরোপুরি খুলে যেত, তারপর জোরে ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যেত। একটা দরজা যেটা করিডোরে যেত, তার নকটা আস্তে আস্তে ঘুরত, দরজা হালকা কোকিয়ে ঘুরত, তারপর থাম করে দরজা বন্ধ হয়ে যেত। বাড়ির সামনের দরজার অংশটা ছিল কাচের, বেশ পুরনো, একটু ডেকোরেটিভ টাইপ। সে কাঁচ থেকে হঠাৎ চিচির করে অদ্ভুত ভাঙা শব্দ হতো, অতটা জোরে যে আমাদের বুক থপ করে উঠত। আমি আর সাবা পরস্পরকে জড়িয়ে ধরতাম ভয়ে, আতঙ্কে আর নিরাপত্তায়। সাবা ফিসফিস করে বলতো, আপু তো শুনছিস? আমি শুধু উত্তর দিতাম হ্যাঁ। একটা বা একটা দরজা খুলে যাচ্ছিল, বন্ধ হচ্ছিল, খুলে যাচ্ছিল, বন্ধ হচ্ছিল, এগুলো তিনটা আলাদা দরজা। তারপর শোনা গেল পায়ের শব্দ, পায়ের শব্দ, যেন কোন সেনাবাহিনীর লোক ভারী বুট পরে করিডোর দিয়ে ঠাস ঠাস শব্দ করে করে ধীরে ধীরে হাঁটা চলা করছে। তারপর দ্বিতীয় তলার দরজার দিক থেকে শোনা গেল ছিটকিনির শব্দ, চ্যাক, ছিটকিনিটা নড়ল, তারপর চ্যাক, দরজা কোকিয়ে উঠল, তারপরে থাম, চতুর্থ দরজার শব্দ, তারপর সেই ভারী বুটের আওয়াজ সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো, যেন ইচ্ছে করে তার উপস্থিতি জানান দিচ্ছে আমাদের। সে উপরে উঠল, তারপর উপরের তলায় দৌড়ানোর শব্দ, একদিক থেকে আরেক দিকে, আবার ফিরে বারবার একদিক থেকে আরেক দিকে, যেন কেউ পাহাড়ে ওঠার মতো করে দৌড় দিচ্ছে। এই আওয়াজ, এই দরজা ধাক্কা, প্লেটের টুংটাং শব্দ, সব মিলিয়ে প্রায় দুই তিন ঘন্টা চলল। রাত 12টার দিকে থেমে গেল, ঠিক যখন বাবা কাজ থেকে বাড়ি ফিরলেন। আমরা যখন বাবাকে বললাম, তিনি একদম বিশ্বাসই করলেন না, বললেন এগুলো সব কল্পনা, জল্পনা বা বাতাসের শব্দ। আর শেষে আমাদেরকে পাগল বললেন, চারজন মানুষ একসাথে পাগল। তবুও দিন গড়াতে গড়াতে ঘটনা আমাদের জীবনের অংশ হয়ে গেল। কখনো আমরা ভয়ে কেঁপে উঠতাম, কখনো দোয়া পড়ে ঘুমিয়ে পড়তাম। এই বাড়িতে একাধিক অদৃশ্য সত্তা ছিল, নিশ্চিতভাবে তারা সবাই নেতিবাচক। তারা আমাদের ক্রমাগত ভয় দেখাত। সেই সেনা আকৃতি সত্তা প্রায় হাঁটাহাঁটি করত, একটানা শব্দ প্রায় প্রতিদিনই শোনা যেত। আমি জানি, আমার ষষ্ঠ ইন্দ্র দিয়ে চাঁদ দেখি, আমি স্পষ্ট দেখেছিলাম সেই সেনা সত্তাটিকে একটি দেহ, একটি শরীর টেনে নিয়ে যেতে। দেহটি ছিল কালো কাপড়ে মোড়ানো। শেষে দেহটি টেনে নিয়ে যাচ্ছিল দ্বিতীয় তলার একদিক থেকে আরেক দিকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে দেয়াল ভেদ করে ঘর থেকে ঘরে যাচ্ছিল। আমি তার গঠনটা স্পষ্ট মনে করতে পারি। সে লম্বা, খুব লম্বা, প্রায় 6 ফুটের বেশি। তার মুখে ময়লা বা ছাই লেগেছিল, মাথাটা হেলমেটের মতো কিছু পরা ছিল। আর সে যে দেহটি টানছিল, সেটি সম্পূর্ণ কালো, কালো কাপড় দিয়ে ঢাকা। কিন্তু আমি হাত দেখতে পেয়েছিলাম তার, কারণ সে দেহটিকে হাতে ধরে বা কবজিতে ধরে টানছিল। সে হাত ছিল লম্বা ও পাতলা, নখগুলো অস্বাভাবিকভাবে সুন্দর, যেন মেয়েদের ম্যানিকিউর করা হাত। নখগুলো একটু লম্বা, চকচকে। আমার মা, বোন, তারাও সেই টানার শব্দ শুনতে পেয়েছিল। তারপর আবার সেই ভারী বুটের পায়ের আওয়াজ নিচে নামতে শুরু করত, এক ধাপ, দুই ধাপ, তিন ধাপ, প্রতি ধাপে আমাদের বুকে ধক ধক বেড়ে যেত। সে নিচে নেমে দরজায় থাম করে খুলত, আবার বন্ধ করত সে থাম করে। ছিটকিনিটা নড়ার শব্দ স্পষ্ট শোনা যেত, তারপর সামনে দরজায় সেই ভয়াবহ কাঁচ ভাঙার শব্দ। কখনো কখনো মা ঘুমের মধ্যে এমন এক অবস্থায় পড়তেন যেন কেউ তাকে চেপে ধরেছে, লড়তে পারছেন না, যা আজ আমরা স্লিপ প্যারালাইসিস বলি। তখন তিনি কয়েক সেকেন্ডের জন্য দেখতেন এক নারী, ফোলা কোকড়ানো চুল, ফ্যাকাশে মুখ, লম্বা কালো পোশাক, মাথা কাত করে দাঁড়িয়ে আছে, হাতে এক লম্বা ধারালো সুই নিয়ে। সে সুই দিয়ে সে মায়ের তর্জনী আঙ্গুলের টগায় খোঁচা দিত। মা উঠতে পারতেন না, কিন্তু চোখে চোখ রাখতেন আর তার সঙ্গে রীতিমতো। যখন ব্যথা অসহ্য হতো, তখনই সেই দৃশ্য ভেঙে যেত। জেগে উঠে আঙ্গুলে সেই খোঁচার ব্যথা থেকে উনি ব্যথা টের পেতেন। আমার ক্ষেত্রেও নানা সত্তা আসত। তাদের মধ্যে ছিল এক সাদা পোশাক পরা মেয়ে, আমি যখন 13-14 বছরের, ঠিক তখন সে আমার ঘরে আসত, অদ্ভুতভাবে দরজা খুলে ঢুকত, যেন তার আগমনে ঘোষণা দিচ্ছে, তারপর থাম করে দরজা বন্ধ করত। সে মনোযোগ চেয়েছিল, এটা বোঝা যেত, বা অ্যাটেনশন। প্রথম দিকে আমি খুব ভয় পেতাম। সে আমার বিছানা চারপাশে ঘুরে বেড়াত আর আমার দিকে তাকাতো সে অদ্ভুত ভাবে। আমি চোখ বন্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করতাম, তাকে আমার কাছ থেকে সরিয়ে দিন। সকালে ভাবতাম, গত রাতের ঘটনাটা কি সত্যি ছিল নাকি দুঃস্বপ্ন, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি। আমার ভেতরে দ্বন্দ্ব চলত প্রতিদিন। একটাতে আবার সেই পোশাকে মেয়ে এলো, তার অশালীন এক ভঙ্গি আমি দেখলাম। আমি জেগে দেখি বাবা ঘুমের মধ্যে কথা বলছে কাশালে জানি। আমার ভাই বোন জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে? বাবা বাচ্চাদের মতো কণ্ঠে বলল, ওই ওই মেয়েটা কই গেল, ওই সাদা কাপড় পরা মেয়েটা? আমার ভাই বোন আমি সবাই অবাক, কোন মেয়ে জিজ্ঞেস করলাম আমরা। তিনি বললেন, না, ওই যে ওই মেয়ে, ওই সাদা পোশাক পরা মেয়েটা। এভাবে কথা বলতে বলতে তিনি ঘুমিয়ে পড়লেন। তখনই বুঝলাম সে সত্যি ছিল, সে আমার সঙ্গে যোগাযোগ করছে, জানাতে চাইছে আমি আছি। সেই মেয়েটি কখনো দুজন পুরুষ সত্তাকেও নিয়ে আসত, তারা লম্বা, অন্ধকার, স্পষ্ট বর্ণনা দেওয়া যায় না। তারা ঘরে ঢুকত আর আমার নাম ডাকত, অ্যানি অ্যানি, এক গভীর প্রতিধ্বনিত কণ্ঠে। তারপর তারা আমাকে আক্রমণ করত, আমার শরীর প্যারালাইসিসের মতো স্থির হয়ে যেত, আমি চিৎকারও করতে পারতাম না, মনে হতো অন্ধকারে ডুবে আছে। তারা আমার গলা টিপে ধরত, আমি শেষ পর্যন্ত আমার বোন সাবার পা ছুঁয়ে ফেললে সে হঠাৎ করে চিৎকার করে উঠত। আমি চিৎকার করে বলতাম, সাবা কি হয়েছে, ঠিক আছিস? কিন্তু সে কয়েক সেকেন্ড ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকতো আমার দিকে, তারপর আবার ঘুমিয়ে পড়তো যেন কিছুই হয়নি। কিন্তু ওকে স্পর্শ করার কারণে কিন্তু আমি এই সব কিছু থেকে বেরিয়ে আসতাম। সকালে জিজ্ঞেস করলে বলতো কিছুই মনে নেই। একদিন আমি ঘুম থেকে উঠে দেখি আমার আর সাবান মাঝখানে এক সত্তা ঝুঁকে আছে, চার হাত পায়ে, কোকরানো কালো চুল, অস্বাভাবিক লম্বা নাক, একদম বিড়ানের মতো ভঙ্গি। আমি চোখ মিলতেই সে মিলিয়ে গেল, আর আমার বোন হঠাৎ চিৎকার দিয়ে উঠে বসল। সকালে সে বলল, সে স্বপ্নে শুনেছে কেউ যেন তাকে বলছে, আমাদের তোমার আপুকে চাই। আমি বললাম, বা তুই অডিও পাস করলি, আমি পেলাম ভিডিও। এইভাবে অসংখ্য রাত আমাদের কেটেছে। মায়ের শুয়ে মাকে শুই দিয়ে কুতো দেওয়া সেই সত্তা, আমার সাদা পোশাকের মেয়ে, আর সাবার সেই ঘুমের চিৎকার, সব একই রাতে। আমরা বহুবার বাবাকে বলেছি, কিন্তু তিনি বলতেন, আমাদের ঘরে তো আল্লাহর নাম আছে, ইসলামিক বই দোয়া সব আছে, তাহলে জিন কোথা থেকে আসবে? শেষে বলতেন, তোমরাই শয়তান ডেকে আনো, আমরা শিকার হয়েও দোষী হলাম বাবার কাছে। তাই আমরা নিজেরা নিজেদের ভেতরেই সীমাবদ্ধ রইলাম। মা, আমি, আমার ভাই, আমার বোন, আমরা মেনে নিলাম এটাই আমাদের কপাল। তবুও ইসলামের চর্চা বন্ধ করিনি। মা আমাদের প্রতি শুক্রবার মসজিদে নিয়ে যেতেন, প্রতি রাতে নবীদের গল্প শোনাতেন। আবার কঠোর নিয়মে মায়ের জগৎ ছিল একেবারেই ছোট, আর তার পৃথিবী ছিল শুধুই আমাদের নিয়ে, আর আমাদের পৃথিবী ছিল আমাদের মা। হয়তো সেই মায়ের থেকেই আমার ভেতরে জন্ম নিয়েছে সেই অদম্য কৌতূহল, এক অজানাকে জানার ইচ্ছা। তো অ্যানির ঘটনা এই এখানেই এখন শেষ। অ্যানির জীবনের ঘটনা কিন্তু পুরো চলমান, এবং অ্যানি কিন্তু ধীরে 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 আপনাদের সাথে কথা বলতে শুরু করেছেন। অ্যানি কিন্তু ধীরে ধীরে আপনাদের সাথে কথা বলতে শুরু করেছেন, এবং তিনি তার নিজের যন্ত্রণাগুলো, অভিজ্ঞতাগুলো আপনাদের শোনাচ্ছেন। আর এটাই তো মায়ার কাজ, ভৌতিকতা যা করে গেছে মায়া এখনো তা চালিয়ে যাচ্ছে আলিফ ভাইয়ের অবর্তমানে। এটাই হচ্ছে আমাদের কাজ, অভিজ্ঞতা শোনানো আপনাদের। অনেকে বলে আমি নিজের কথা বলি, অনেকে বলে সবকিছু শুধু আমার, কিন্তু কোনো কিছু যদি ভালো করে লক্ষ্য করে দেখুন তাহলে দেখবেন যে অর্ধেকের বেশি ঘটনা অন্য আরেকজনের। আমি আমার কথা বলি না, এই যে অ্যানি সাহস পেয়েছেন এখন তার অভিজ্ঞতা আপনাদের শোনাচ্ছেন, শুনিয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু যাবার আগে একটা কথা বলি, আমরা অমানুষে পরিণত হচ্ছি ধীরে ধীরে। কেন বলছি, চারপাশে মানুষজন মরে, শুধু কোন মরাটা আমাদেরকে নাড়িয়ে দেয় সেই মরাটা নিয়ে তখন আমরা নড়ি। অথচ আগুনে পুড়ে মারা গেছেন কতজন শ্রমিক, তার কোনো ইয়ত্তা নেই। অল্প কিছুদিন আগে যখন স্কুলে বিমানটা ভেঙে পড়ে, আমাদের মানুষের ব্যবহার দেখে যেমন আমি অবাক হই, এরকম জাহেলদের দেখে ঠিক তেমনি। এইরকম জাহেলপনা যে মানুষ এখনো করে বেড়ায় তার বড় উদাহরণ হচ্ছে শ্রমিক, যাদের মৃত্যু কারোর ভেতরে কিচ্ছু পর্যন্ত জাগায় নাই। জাগাবে কেন, শ্রমিকের দাম আছে, ভ্যালু আছে? আজকে যদি আমার বাসায় একজন শ্রমিক কাজ করতে আসে, তাকে তো আমি ওই শ্রমিক হিসেবেই দেখব। আমি যখন বিদেশিদেরকে কামলা বলেছিলাম, তখন কয়েকজনের গায়ে লেগেছিল, তারাও তো কামলা। যারা এই যে শ্রমিক এখানে কাজ করেন, তাদেরকেও তো আমরা কামলাই বলি, নাকি অন্য কিছু বলি? তাদের জীবনের দামও নাই, তাদের মৃত্যুর কোনো ভ্যালুও নেই, তাদের মৃত্যু নিয়ে কোনো ট্রেন্ডও সামনে আসে না। যত সব ছাত্রী জিনিস নিয়ে মানুষজন এখন ঘোরাফেরা করে, আর হ্যাঁ আমি আপনাকে বলছি, এই ছাত্রী জিনিস আপনার জীবনে কোনো উন্নতির ডেকে আনবে না কোনোদিন, বরঞ্চ বাস্তবতার মধ্যে একদিন যে পড়বেনি, ওই বাস্তবতার সামনে যে যেদিন পড়বেন না, একদিন আমার কথাটা মনে রাখেন। এই এদিনই যে আজকে যা বলছি, যখন বাস্তবতার সামনে যেয়ে পড়বেন না, তখন দেখবেন যে দুনিয়াটা কি ভয়ঙ্কর আর আপনি কতটা কতটা বেসাহারা। যখন বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন। মানুষকে দাম দিতে শিখুন। আরেকটা জিনিস কি জানেন, যত পারেন নোংরামি থেকে দূরে থাকুন।